exclusively on FusionBD.com.
Royal Tiger Dream presents. Jaha bolibo, shotto bolibo. Recharge yourself.
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
শুরু হয়ে গেল রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব এবিসি রেডিও এফএম 89.2 তে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন বাংলাদেশের ইতিহাসে সবচাইতে চ্যালেঞ্জিং রিয়েলিটি শো জেবিএসবি, যেটাকে আমরা বলি যাহা বলিব সত্য বলিব। আমরা অনুষ্ঠানের শুরুতেই জেনে নেব কে বসছে আজকে জেবিএসবির মঞ্চে।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ কিবরিয়া। সত্য বলার মঞ্চে আমাদের আজকের অতিথি মিলন। 21 বছর বয়সী মিলন এসেছেন জামালপুর থেকে। ছোটবেলা থেকেই বন্ধুদের নিয়ে ঘুরতে ভালোবাসেন মিলন। প্রিয় খেলা ক্রিকেট, গরুর ভুনা মাংস মিলনের প্রিয় খাবার। 21 বছরের এই যুবক আমাদের কি জানাতে এসেছেন তা শুনতে চলুন কিবরিয়ার কাছে।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
আমরা জানলাম যে মিলন আজকে রয়েছে যাহা বলিব সত্য বলিবতে। মিলনের জীবনের অপ্রিয় সত্যগুলো এখানে উঠে আসবে। বরাবরের মতোই থাকছে অন্যান্য সেগমেন্ট যেটা প্রয়োজন না হলে আমরা ব্যবহার করি না, এসএমএস পোল। এবং আমাদের সঙ্গে আছেন ডক্টর তাজুল ইসলাম, তার সঙ্গে ফোনে কথা বলছি। ডক্টর তাজুল ইসলাম, আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? জি, অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। প্রিয় শ্রোতা, শুরু হয়ে গেল রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিবর মূল সেগমেন্ট। প্রথমেই শুনব ব্যাকগ্রাউন্ড অব দ্য স্টোরি। আপনি শুরু করুন একেবারে ব্যাকগ্রাউন্ড থেকে, যেখান থেকে আপনার মনে আছে।
অনেক ছোট থেকে আমার জীবনে দুঃখ কষ্টের শুরু। ছোটবেলায় আমার বয়স যখন 5 বছর, ঠিক তখনই আমার বাবা আরেকটা বিয়ে করে। বিয়ে করার পর তখন থেকেই আমাদের সংসারের মধ্যে একটা ঝড় নেমে আসে। তো সেই ঝড়ে ছিন্নভিন্ন হয়ে যায় আমরা। আমার বাবা আমাদের রেখে চলে আসে সেই মেয়েটাকে নিয়ে। সেই মেয়েটা ছিল মাজারের এক গান গাইতো আর কি, শিল্পী। তো তাকে নিয়ে চলে আসে মাজারে মাজারে ঘুরে বেড়ায়। তো আমাদের দিক, আমার বড় ভাই, আমার বড় বোন আর আমি, আমরা 3 ভাই বোন, আমাদের প্রতি তার কোনো খেয়াল থাকে না। তো সে চলে আসার পর অনেক কষ্টের মধ্যে আমাদের সংসার চলতো। আমার মা নানা বাড়িতে থাকতো, নানা বাড়ি থেকে সেখান থেকে আমাদের দেখাশোনার জন্য নানার কাছ থেকে খরচ নিয়ে চালাইতো। তো এক পর্যায়ে সে একটা চাকরি করতো রেজিস্ট্রি অফিসে। তো এক পর্যায়ে অফিসে আমি আসি, আমার বড় ভাই আসে। আসার পর তার কাছে টাকা নেওয়ার জন্য, যে আমাদের সংসারে তো খুব অভাব, তো আমাদের কিছু টাকা দেন, আমরা চলতে পারতেছি না। তো সেই সময় সে আমাদের সাথে খারাপ ব্যবহার করে, যা তোদের কিসের টাকা দেব, তোদের কোনো টাকা নাই, তোর মাকে গিয়ে বল একটা টাকাও আমি দিতে পারবো না। তো তখন অনেক কষ্টের মধ্যেই চলতে থাকে আমাদের সংসার। তো তখনও সে টাকা দিল না, চলে আসলো, তাকে নিয়ে চলে আসলো মাঝারে মাঝারে ঘুরে বেড়াইতে। তো তখন আমি তখন অনেক ছোট, আমি তখন আর কি স্কুলে ভর্তি হয়নি। আমার বড় ভাই স্কুলে পড়তো, তো তার পরীক্ষা আসছিল, তার পরীক্ষার ফিস বিভিন্ন মানে খরচের জন্য সে আব্বার কাছে গেল, আমাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর আব্বার কাছে চাইতে গেল যাওয়ার পর, তখন আব্বা তার সাথে অনেক খারাপ ব্যবহার করল। দেখ, তোদের আমি একটা টাকাও দিতে পারবো না, তোরা কিভাবে চলবি তোরা ভালো জানিস, তোর মা ভালো জানে, আমি পারবো না। তো তখন এ বলে আমাদের দুই ভাইকেই অনেক গালিগালাজ করে ওখান থেকে পাঠিয়ে দেয়। সেই আগে আমার ভাইয়া তখন আর পড়াশোনা করতে পারল না, সে বলল না আমি আর পড়াশোনাই করব না, আমি পড়াশোনা কিভাবে করব, আমার পড়াশোনার খরচই দেয় না, তো আমি পড়াশোনা কিভাবে করব। তো তারপরের বছর আমাকে স্কুলে ভর্তি করে দিল, ব্রাগ স্কুলে শিশু শ্রেণীতে। তখনও নানা বাড়িতেই থাকলাম, নানাই দেখাশোনা করলো আমাদের, আর বাবা তো ঘুরেই বেড়াইতো। তো তখন শিশু শ্রেণী পড়াশোনা শেষ করলাম, তখন আমি মোটামুটি একটু বড় মানে মুসলমানই করাইবো আমাকে। তো তখন বাবা পুনরায় আবার দাদা বাড়িতে ফিরে আসলো।
আচ্ছা,
দাদা বাড়িতে আমার মা খবর পাঠাইলো যে মিলন তো বড় হয়ে গেল, তো মুসলমানের সময় প্রায় হয়ে আসলো, তো ওকে মুসলমানি করানো দরকার, সেটাও কি করাবে না? তো তখন বলল ঠিক আছে ওকে পাঠাও। তো তখন আমার মা আমাকে পাঠিয়ে দিল আমার দাদা বাড়িতে। তখন আমি বললাম না, আমার মা যদি এ বাড়িতে না আসে তাহলে আমি মুসলমানি করব না। তখন সে বাধ্যতামূলক আর কি মানে আমার ইয়ার জন্য সে বলল ঠিক আছে তাহলে তোর মাকে আনতেছি। তো তখন আমার মাকে নিয়ে গেল। তখন আমি বললাম যে আমার মা এখানেই থাকবে, আমার মা আর এখন আর আমার নানা বাড়িতে থাকবে না, তার দেখাশোনা এখন থেকে আপনি করবেন। তো তখন আমার বাবা রাজি হইল, ঠিক আছে যা তোর জন্য আমি মেনে নিলাম। তো তখন এর মধ্যে আমার দাদা আমার দাদি আরো আগেই মারা গেছে, আমার বয়স যখন ছিল এক বছর তখনই আগে আমার দাদি মারা গেছে, আমি তার কোনো খেয়াল আমি করতে পারি না। তো আমার দাদা এর মধ্যে আমার বাবাকে কিছুই বলতে পারতো না, আমার দাদার সাথে আমার বাবা অনেক রাগারাগি করত। তখন মেনে নিল, আমার বাবা মেনে নিল, নেওয়ার পর ওখানেই থাকলো। সেই মাঝারে যে মেয়েটাকে বিয়ে করছিল সেই মেয়েটা ওই বাড়িতেই থাকলো। তখন আমাকে আবার ওখানে আমার দাদা বাড়িতে স্কুলে ভর্তি করিয়ে দিল। তখন আমাকে ক্লাস টু আমি মানে আমার আপা আমাকে পড়াশোনা বাড়িতে করাইতো, তো সেই দিক দিয়ে আমি আবার একটু ট্যালেন্ট ছিলাম, যার জন্য আমাকে প্রাইমারি স্কুলে নিয়ে যায়। প্রাইমারি স্কুলে নিয়ে যাওয়ার পর স্যার ম্যাডাম আমাকে পড়া ধরে, ধরার পর আমি পড়া সব বলতে পারলাম। তখন আমার কাকাই বলল যে আসলে ও তো ভালোই পারে, তো ওকে যদি টুয়ে ভর্তি করিয়ে দেন তাহলে ভালো হয়। পরে স্যার বলল আসলে ছোট থেকে যদি একটু ই করে দেওয়া যায় তাহলে ভালো হয়, ওকে ওয়ানে ভর্তি করাটাই ভালো হয়। স্যার কাকাকে এইভাবে বললো যে শিকড় যদি শক্ত হয় তাহলে কাজটাও মজবুত হয়, তো শুরু থেকে যদি আসলে ওকে ওয়ান থেকে যদি ই করানো যায় তাহলে ভালো হবে। পরে আমার কাকা বলল যে আসলে ওর এখন একটা বছর গ্যাপ গেছে তো নানা ঝামেলায়, তো আসলে যদি ভর্তিটা করতেন তো ভালো হতো, টুয়ে ভর্তি করলে ভালো হতো। পরে স্যার বলল ঠিক আছে তাহলে তুমি কাল থেকে স্কুলে আইসো। তো আমি স্কুলে ভর্তি হইলাম, হওয়ার পর ক্লাসও শুরু করলাম, ফাইনাল পরীক্ষা দিলাম ক্লাস টুয়ে, দিয়ে ক্লাস থ্রিতে উঠলাম। তখন আমার রেজাল্ট হইল রোল নং এক, আমি ফার্স্ট হইলাম। তখন আমার স্যারেরা পুরস্কৃত করার জন্য একটা জ্যামিতি বক্স দিল। তখন আমি পড়াশোনা ভালোভাবে করতেছি, বাবাও তখন দেখতেছে আমাকে পড়াশোনার খরচ দিতেছে, এভাবে চলতে থাকে। আমি যখন ক্লাস ফোর থেকে ফাইভে উঠি, ফাইভে ওঠার পর তখন হঠাৎ আবার আমাদের সংসারের মধ্যে আবারও ঝামেলা শুরু হয়ে যায়, সেই মেয়েটাকে নিয়ে আবারও ঝগড়া শুরু হয়ে যায়। তো ঝগড়ার পর আমার বাবা সেই মেয়েটাকে নিয়ে আবারও চলে যায়। তখন আমাকে স্যারে বলতেছে যে দেখো মিলন, তুমি তো আসলে পড়াশোনায় অনেক ভালো, তো তোমার বৃত্তি দেওয়া উচিত, তুমি বৃত্তি দাও।
আচ্ছা,
তো আমি বললাম যে স্যার আপনি যখন বলছেন ঠিক আছে, তাহলে আমি আমার আব্বা আম্মার সাথে আলাপ করি, করে আমি বৃত্তি দিব। পরে ঠিক আছে তোমার আম্মাকে ডেকে পাঠাবা, বলবা যে স্যার ডাকছে। তো আমি বাড়িতে যাই আম্মারে বলি, তখন আম্মা বলে ঠিক আছে তাহলে আমি যাব। যাওয়ার পর মা বলল যে আপনারা যা ভালো বুঝেন, আপনারা যদি মনে করেন যে পাবে তাহলে আমি সমস্যা নেই, আমি বৃত্তি দেওয়ার ব্যবস্থা করেন আপনারা, আমি দেখতেছি। তো পরে আমি আমার বাবাকে বললাম যে আমার বাবার রেজিস্ট্রি অফিসে গিয়ে বললাম যে আমি বৃত্তি দেব। পরে কই বৃত্তি দিবি ভালো কথা দেশ, তো তখন বললাম যে তাহলে তো আমার এক্সট্রা ভাবে প্রাইভেট পড়া উচিত, এক্সট্রা ভাবে প্রাইভেট পড়লে তাহলে আমার এমনিতেও আমি পড়াশোনা পারি, তারপরেও আমি একটু আরো একটু পাকা হইতাম। তো তখন বলল যে ঠিক আছে প্রাইভেট পড়িস, আমি প্রাইভেটে বেতন দেব। তো তার কথা শুনে আমি প্রাইভেট পড়া শুরু করি। এক মাস হয়ে যায়, দুই মাস হয়ে যায়, স্যার বেতন দুই মাসের মধ্যেও চায় না, তিন মাসের সময় তখন বলতেছে, মিলন তোমার বেতন তো তুমি দিতেছ না। তো তখন আমি বাবার বলি যে আমার বেতন, বেতনের জন্য স্যার বলল তো আমার বেতনটা দেন। পরে আমার বলল যে এখন দিতে পারবো না, সামনে মাসে নিস। এইভাবে বলতে বলতে আট মাস আমি ওখানে প্রাইভেট পড়ি, আট মাসের বেতন বাজে। তখন আমি নিজের মনের ক্ষোভে আর কি, যে না আমি প্রত্যেক মাসেই স্যার আমারে বলে বেতনের কথা, আমি ওখানে পড়বই না, আমার বাবা যখন টাকাই দেয় না তাহলে আর আমি পড়বই না। তখন আমি প্রাইভেট পড়াই বাদ দিলাম। তখন বৃত্তির সময় আসলো, বৃত্তি পরীক্ষাও দিলাম। এর মধ্যে মানে ক্লাস ফাইভে ওঠার পরে তখন একটা মেয়েকে আর কি আমার ভালো লাগে, খুব ছোট থেকে আর কি একটা মেয়েকে আমার ভালো লাগে। আমি এক পর্যায়ে মেয়েটাকে বলি যে তোমারে আমার ভালো লাগে, তুমি কি বলো? তো মেয়েটা আমাকে বলে যে দেখো তুমিও ছোট আমিও ছোট, আর এগুলা ভালোবাসা আমি আসলে বুঝি না, যদি তোমার আমাকে ভালোই লাগে তাহলে আমরা পড়াশোনাই তো করতেছি, পড়াশোনা করে SSC টা অন্তত দেই, তারপর না হয় দেখা যাবে। তো তখন বললাম আচ্ছা ঠিক আছে। তো এভাবে ফাইভে বৃত্তি পরীক্ষাও দিলাম, সমাপনী পরীক্ষাও দিলাম, বৃত্তিতে আমি পাশ করতে পারলাম না।
বৃত্তি পেলেন না আপনি?
হ্যাঁ বৃত্তি পেলাম না, সমাপনীতে রেজাল্ট আসলো 4.20। তারপর আমি ক্লাস সিক্সে ভর্তি হব। তো ভর্তি হওয়ার সময় তো খরচ লাগে, তো তখন বাবার যে বললাম যে আমি তো প্রাইমারি পাস করছি, তো আমার তো ইয়েতে ভর্তি হওয়া লাগবো, সিক্সে ভর্তি হওয়া লাগবো, তো তাইলে আমার তো টাকা দরকার, আমার টাকা দেন। তখনও বাবা আমার টাকা দিল না, তখন আমার টাকা দিল আমার দাদা, আমার দাদা আমাকে টাকা দিল, যা তুই এগুলো নিয়ে তোর বই কেনা লাগবো, ওই কেনা লাগবো। এই জন্য আমার দাদা তখন টাকা দিল 1,500। সেটা নিয়ে আমি স্কুলে যাই, ভর্তি হইলাম, ভর্তি হওয়ার পর বই কিনলাম, পড়াশোনা করতেছি। তো তখন আমার আর কি এগুলা বুঝতে মানে গণিত সাবজেক্টটা মানে একটু ই লাগতো। তো তখন আমি বাবারে বললাম যে আসলে আমার প্রাইভেট বা কোচিং যে কোনো একটা প্রয়োজন, আমি আসলে পারতেছি না। তো তখন বলল যে কেন পারবি না, পড়াশোনা করস না? আমি বললাম দেখেন অনেকেই তো পড়াশোনা করে তারপরেও তো প্রাইভেট পড়ে কোচিং করে, তো আমারও তো আসলে করা দরকার। তো তখন বলল যে দেখ কিভাবে কি করবি, তোরাই ভালো জানস। তো তখন মনের মধ্যে অনেকটা কষ্ট পেলাম, বললাম না এভাবে আসলে এত কষ্ট করে পড়াশোনা করা যায় না, এভাবে স্কুলে কোচিং করছি, কোচিং এর যে টাকাগুলো সেগুলো বাকি ছিল, তো এখনো যে এইভাবেই করতেছে, তো এইভাবে আসলে পড়াশোনা করা যায় না, আমি আর পড়বই না। তখন আমার ক্লাসমেট একটা, ও দারিদ্রতার কারণে ছোটবেলায় ঢাকা চলে আসে, ওর বাবা মার সাথে চলে আসে, ওর বাবা মা এসে চাকরি করে, তো ও বাসায় থাকে, ছোট বাচ্চা গো আর কি কার্টুন ফ্যাক্টরিতে নেয়, তো কার্টুন ফ্যাক্টরিতে চাকরি নিচ্ছে, ও বাড়িতে গেছিল গিয়ে বলছিল। তো তখন ওর কাছে যোগাযোগ করি,
নামটা কি ছিল ওর?
ওর নাম ছিল সালমান। তো তখন ওকে বললাম যে সালমান আমি আসলে চাকরি করতে চাই, আমি পড়াশোনা করব না। তখন ওই বলল কেন, তুই পড়াশোনা কেন করবি না? আমি বললাম দেখ আসলে আমার এরকম ভাবে টানা খেঁচা করে আর কি পড়াশোনা করা সম্ভব না, আমার পড়াশোনার খরচ দিতেই চায় না। তো তখন ও বলল যে ঠিক আছে তাহলে আমি দেখতেছি, আমি অফিসে শুনি, শোনার পর তারপর তোকে জানাইতেছি। তো ও আবার শুই না, পরের দিনই আমার ফোন দিছে, ফোন দিয়ে বলছে যে হ্যাঁ লোক নিবে, তুই আসলে আসতে পারস। তখন আমি আমার আম্মারে বলি যে আসলে আম্মা আমি পড়াশোনা করব না।
কোন ক্লাসে তখন আপনি?
তখন আমি ক্লাস সিক্সে।
ক্লাস সিক্সে।
তখন আমি বললাম আমি আসলে পড়াশোনা করব না। তখন বলল যে কেন করবি না? আমি কই দেখো আমার তো পড়াশোনার খরচ এখন বাইরে গেছে, তো আমি তো আমার পড়াশোনার খরচ তো তোমরা দিতে পারো না, তো আমি পড়াশোনা করব না। তখন বলল যে তোর বাবার কাছে তাও শুনবি না তুই? তখন আমি অফিসে যাই, আব্বারে তখন বললাম যে আমি পড়াশোনা করব না। কই পড়াশোনা করবি না, কি করবি? তখন বললাম যে আমি চাকরি করব। কই তোরে এখন কোন অফিসে তোরে চাকরি দিব, তোর কিসের চাকরি দিব? ঠিক আছে তুই কিসের চাকরি করবি? তো চাকরি আমি একটা খুঁজে বার করব, কারণ আমি পড়াশোনা করব, আমার পড়াশোনা খরচ তো দেন না, আমি কিভাবে পড়াশোনা করব? তখন আমার বাবা বলল দেখ তোরা যা ভালো বুঝিস তাই কর। জীবনের প্রথম তখন আমি ঢাকায় চলে আসি।
আচ্ছা,
তখন আমি কার্টুন ফ্যাক্টরিতে চাকরি নিয়ে আসি, বেতন ধরলো 2,500 টাকা, চাকরি করতে থাকি। তখন আমি আমার আপা আবার থাকতো ঢাকায়,
জি
আমি আপার বাসাতেই থাকি, তাই ওখান থেকে আমি চাকরি করি। তো আমার 2,500 টাকা বেতন, আমি 2,500 টাকায় আমি অ্যাবসেন্ট করি না, 2,500 টাকা স্যালারি উঠাই, উঠাইয়া যায় আমি আপার হাতে দিই, আবার ওভার টাইম করি, ওভার টাইমে যা পাই আমি একটা টাকাও নষ্ট করি না, একটা কেক পর্যন্ত কিনে খাই না। তখন আমি এভাবে মানে টাকা আপার কাছে জমাই, জমানোর পর আপা আবার আমি আবার কোনো কিছু ভালো লাগলে আপার কাছ থেকে টাকা চায় নি, নিয়ে আমি সেটা কিনি। তখন এভাবে চলতে থাকে। হঠাৎ কিছু পোলাপানদের সাথে আর কি মিশা মানে শুরু হয়ে গেল আর কি, নষ্ট জীবনের মানে সিগারেট খাওয়া শুরু করলাম।
সিগারেট খাওয়া শুরু করলেন? ওকে।
সিগারেট খাইতাম তখন আর কি, আমার আপার একটু ই হয়ে গেল যে কি ব্যাপার তোর, আগে তো ওভার টাইমও যা হইতো আপা আবার হিসাব করতো, কার্ডে হিসাব করতো, আমাদের হাজিরা কার্ড দিত, কার্ডে হিসাব করতো ওভার টাইম কত টাকা ঘন্টা কয় ঘন্টা করলাম আর অ্যাবসেন্ট থাকলো কিনা এগুলা দেখতো। তো আপা বলতো কি ব্যাপার এখন তোর মাসে প্রায় 300-400 টাকা খরচ হয়ে যায়, কি করিস তুই? আমি বলতাম এই বন্ধু বান্ধবদের সাথে ক্যারাম খেলি, একটু ঘোরা ফেরা করি, এটা যার কারণে খরচ হয়। তো আপাও তেমন একটা ই করলো না। তো এই অবস্থায় চাকরি করলাম আমি, 6 মাস চাকরি করলাম। 6 মাস চাকরি করার পর তখন আমি মানে যে মেশিনে হেল্পারি করতাম সেই মেশিনে কাজটা বুঝে ফেলাইছি, কাজটা শিখে গেছি। তখন আমার যে উস্তাদ ছিল সেই উস্তাদকে আমি বললাম, উস্তাদ এখন তো আমি কাজটা মোটামুটি বুঝি, তো আমাকে যদি একটু আপনি হেল্প করতেন, অন্য কোন একটা অফিসে যদি আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিতেন অপারেটর হিসেবে খুব ভালো হইতো। তো তখন আমার উস্তাদে বলল যে দেখ, আমার উস্তাদের বাড়ি ছিল আবার দিনাজপুর, তার নাম ছিল মঞ্জুরুল ইসলাম, খুব ভালো লোক ছিল। তো সে বলল যে আচ্ছা ঠিক আছে আমি দেখব, আর দেখ তুই একটু খুঁজে দেখ। তো তখন আমি অফিসে রিজাইন দেই, ওই অফিসে রিজাইন দেই যে আমি আসলে আর চাকরি করবো না এখানে। তখন অফিসে আমারে বলল যে কেন চাকরি করবি না? তো আমি ম্যানেজার স্যারে আমি মিথ্যা কথা বললাম যে স্যার আমি দেশে চলে যাব, আমি তো আসলে রাগ করে চলে আসছিলাম ঢাকায়, আমি দেশে চলে যাব, আমি আবার পড়াশোনা করব। তখন ম্যানেজার স্যারের পড়াশোনার কথা শুনে খুব খুশি হইল, রাগ করলো না আমার উপর, খুব খুশি হইল, খুব ভালো একটা কথা বলছস, যা তুই যদি পড়াশোনাই করিস তাহলে যা, তো ওই সামনে মাসে স্যালারির সময় হবে তখন এসে তুই স্যালারি নিয়ে যাই, যা তাহলে তোর আর চাকরি করতে হবে না। তো তখন আমি চাকরিটা রিজাইন দেওয়ার পর আমি যাই অন্য একটা অফিসের চাকরি খুঁজলাম। তখন আমি এই যে আশুলিয়ার জামগড়ায় গাংচিল নামে একটা কারখানা ছিল, কার্টুন ফ্যাক্টরি, তো ওখানে যাই। ওখানে যাই আমি গেটে দাঁড়াইছি, দাঁড়ানোর পর আমাকে ভিতর থেকে পিএম ফলো করছে, আমাকে ডাক দিচ্ছে ইশারা দিয়ে, এই ছেলে এদিকে আসো। তো গেছি, স্যার আমাকে বলতেছে যে কি তুমি কি চাকরি করবা? আমি কই হ্যাঁ স্যার আমি তো চাকরি করবো। কয় তুমি কি কাজ জানো? তখন আমি বললাম যে আমি লটারি নামে একটা মেশিন আছে এই মেশিনের কাজ জানি, আর কাটিং একটা মেশিন আছে সেই মেশিনের কাজও জানি। কয় তুমি কাটিং চালাইতে পারো? ওই অফিসে আবার কাটিং অপারেটর ছিল না, পিএম স্যার নিজেই মেশিন চালাইতো। তো তখন বলল তুমি কাটিং চালাইতে পারো? আমি বললাম হ্যাঁ স্যার আমি কাটিং চালাইতে পারি। কয় তাহলে আসো ভিতরে আসো। তো আমাকে ভিতরে নিয়ে গেল, নিয়ে যে আমাকে মেজারমেন্ট সাইজ আছে তো সাইজ দিল আর কি, যে এই সাইজ গুলা বুঝো? আমি বললাম হ্যাঁ স্যার বুঝি। কয় তাহলে দেখি আমাকে একটু বুঝাও তো দেখি। তো আমাকে কিছু মেজারমেন্ট নিজের হাতেও লিখে দিল, আর এমনিতে ফাইলে যে ছিল এগুলা দেখাইলো। তো আমি তারে সাইজ বুঝাই দিলাম যে স্যার এভাবে। হ্যাঁ গুড ঠিক আছে, তো তুমি মেশিন চালাও তো দেখি, তোমার মেশিন চালানো দেখি। পরে মেশিন চালাইলাম, সাইজ বাড়তে বলল যে এই সাইজটা করো তো দেখি, এই সাইজ। পরে ওই সাইজটা করলাম, করার পর ওই সাইজ মতো মাল বেরোইলো, সে নিজেই মেজারমেন্ট টেপ দিয়ে মাইপে দেখলো হ্যাঁ ঠিক আছে। তো বলল আচ্ছা ঠিক আছে, তো তুমি কত টাকা স্যালারি চাও? তো আমি বললাম স্যার আমার 3500 টাকা স্যালারি লাগবে। কয় তুমি আগে কোথায় চাকরি করতা? আমি বললাম আমি আগে চাকরি করতাম এবা প্যাকেজিং এ। আচ্ছা, তো তোমার স্যালারি ওখানে কত ছিল? আমি তখন মিথ্যা বললাম যে স্যার আমার স্যালারি ওখানে 3200 টাকা ছিল, স্যালারি বাড়তির জন্য আমি অফিসে জানানোর জন্য, পরে আমার অফিস থেকে স্যালারি বাড়ে না যার জন্য আমি চাকরি রিজাইন দিয়ে চলে আসি। তো তখন আমাকে বলল যে আচ্ছা, আমি এ বিষয়ে আসলে আমি তেমন একটা কনফিউজ না, তো আমি ই হয় শিওর হয়ে নেই, আমি ডাইরেক্টর স্যার আসুক তার কাছে জানি, জানার পর তোমার স্যালারিটা আমি বলছি। তো এর মধ্যে ডাইরেক্টর স্যারও মানে আধা ঘন্টার মধ্যে আর কি ডাইরেক্টর স্যারও চলে আসলো। তো আসার পর ডাইরেক্টর স্যার আমাকে দেখে বলতেছে মানে আমাকে জিগাইলো কি নাম তোমার, আমি নাম বললাম, নাম বলার পর পরে বললো বাড়ি কোথায়, আমি বাড়ির ঠিকানাও বললাম। তো বলার পর পরে কয় চাকরি বয়স কতদিন তোমার? আমি বললাম স্যার 3 বছর। কয় 3 বছর থেকে তুমি চাকরি করো? তোমাকে দেখে তো মনে হয় না, তুমি তো এত ছোট মানুষ, তুমি 3 বছর থেকে চাকরি করো, কিভাবে করছো চাকরি? বললাম স্যার আসলে ছোট থেকে চাকরি করতেছি তো, যার কারণে আমি এত তাড়াতাড়ি আর কি কাজটা শিখতে পারছি। তো পরে কয় আচ্ছা, তোমাকে স্যালারির কথা তো আমি পিএম সাহেবের কাছে শুনলাম, তো তোমাকে আমি একটা সুযোগ দিলাম। বললাম কি সুযোগ স্যার? কয় তোমাকে আমি প্রথম মাসে আমি তোমাকে 3200 টাকা স্যালারি দিব, তোমার কাজ দেখে যদি আমার, তোমার প্রোডাকশনের উপর তোমার কাজ দেখে যদি আমার ভালো লাগে তো তাহলে আমি তোমাকে পুরো 3500 টাকা স্যালারি দেব।
আচ্ছা,
তো তখন বললাম যে আচ্ছা ঠিক আছে। তো আমি কাজ করতেছি, কাজ করতে করতে আমার মাস হয়ে গেল, স্যালারি সময় হইল, তো আমি স্যালারি নিতে গেলাম। স্যালারি শিটে গিয়ে দেখলাম যে আমার স্যালারি 3500, 3200 আর করে নাই। তো তখন পাশে থেকে দেখি ডাইরেক্টর স্যার হাসতেছে। পরে স্যালারি নিলাম, নেওয়ার পর পরে ডাইরেক্টর স্যার ডাক দিল, এদিকে আসো। গেলাম, যাওয়ার পর তখন বলতেছে যে এটা তোমার জন্য প্রথম মাসেই বোনাস 300 টাকা।
ওকে,
প্রথম মাসে তোমাকে এটা বোনাস দিলাম, আসলে তোমার কাজে আমি সন্তুষ্ট, ভালোভাবে কাজ করবা, কাজের প্রতি অবহেলা করবা না। এভাবে চলতে থাকলো, কাজ করতে শুরু করলাম। তো আমার হঠাৎ এর মধ্যে আমার উস্তাদের সাথে দেখা হইল, আমার আগের অফিসে যে আমার উস্তাদ ছিল। তো উস্তাদের তখনও বেতন ছিল 3300 টাকা। তো আমার উস্তাদে বলতেছে, কিরে চাকরি পাইছিস? আমি বললাম যে হ্যাঁ উস্তাদ চাকরি পাইছি। কই স্যালারি কিরকম ধরছে? পরে বললাম যে উস্তাদ 3500 টাকা। কই কি বলিস, আমি পাই 3300 টাকা আর তুই আমার হেল্পার হয়ে তুই পাস 3500 টাকা, খুবই ভালো। তো তোর তো তাহলে মিষ্টি ডাবল খাওয়াইতে হবে। কই এমনিতে চাকরি পাইছিস সেই জন্য তো মিষ্টি খাওয়াতে হবে, আর আমার চেয়ে তোর স্যালারি 200 টাকা আরো বাড়তি, এই জন্য তোর ডাবল মিষ্টি খাওয়াইতে হবে। আমি কই ঠিক আছে উস্তাদ, খাওয়াবো, সমস্যা নেই। তো এভাবে আরো 2 মাসের মতো চলতে থাকলো। চলতে থাকার পর কার্টুন ফ্যাক্টরিতে আবার আপনার শুধু ছেলেদের নিয়ে কাজ করা হয় বেশিরভাগ, মেয়ে খুব কমই থাকে। তো ওই অফিসে নাকি ওই সময় যে মেয়েটা নিচ্ছিল সেই মেয়েটার থেকে আরো 3 বছর আগের মানে একটা ঘটনা ঘটছিল, একটা মেয়ে নিচ্ছিল, নেওয়ার পর ওই মেয়েটা নিয়ে অফিসের মধ্যে অনেক ঝামেলা হয়েছিল, তারপর থেকে আর মেয়ে নেই না। তো আবারও একটা মেয়ে তখন নিল। এখন পুরা অফিসের মধ্যে আমরা লোক ছিলাম 18 জন লোক ছিলাম, 18 জন ছেলে ছিলাম, ওর মধ্যে একটা মেয়ে। তো মেয়েটা নেওয়ার পর সেই মেয়েটার সাথে আমার 1 মাসের মধ্যেই রিলেশন হয়ে যায়। মেয়েটা স্বেচ্ছায় আমাকে প্রথমে অফার করে, অফার করার পর তারপরে রিলেশনশিপে জড়ায় যায়। তারপর সেই মেয়েটাকে নিয়ে নবীনগর যাইতাম, বলিবদ্ধ যাইতাম, যায় সিনেমা হলে যাইতাম, ও খরচ করতো আমিও খরচ করতাম, করে ঘুরতাম ঘুরতাম। এক পর্যায়ে ঘুরতে ঘুরতে একদিন হঠাৎ সেই মেয়েটা আমাকে বলল যে মিলন, তোমার সাথে আমার কিছু কথা আছে। তো আসলে কথাগুলো একান্ত ভাবে কোনো এক জায়গায় গিয়ে বললে খুব ভালো।
প্রিয় শ্রোতা, আমরা এখান থেকে ছোট্ট একটা বিরতি নেব। বিরতির শব্দ আমরা যেহেতু শুনতে পেয়েছি, আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও এফ এম 89.2 তে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে। আমরা ব্যাকগ্রাউন্ড অব দ্য স্টোরিতে রয়েছি। এখানে একটা গুড নিউজ দিতে চাই, সেটা হচ্ছে যে অনেক অনেক দিন অপেক্ষার পর বহুল প্রতীক্ষিত আমাদের সেই প্রিয় বইটি যাহা বলিব সত্য বলিব বইটি এই সপ্তাহে বাজারে আসতে যাচ্ছে। এবং যারা দীর্ঘ বেশ কয়েক মাস ধরে এই কথাটি শুনছিলেন তাদের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। আমরা খুব শীঘ্রই বইটি আপনাদের হাতে তুলে দেব এবং বইটি শুধু যারা প্রি অর্ডার করেছিলেন, যারা বুকিং দিয়েছিলেন তারাই পাবেন। এবং যারা এখন পর্যন্ত দেননি তাদের জন্য শেষ সুযোগ। যদি বইটি আপনি সংগ্রহ করতে চান ফোন করবেন 16297 এই নম্বরে। আমি আবারও বলছি, বইটি যদি আপনি সংগ্রহ করতে চান তাহলে ফোন দেবেন 16297 এই নম্বরে। এবং বইটির দাম ধরা হয়েছে মাত্র 200 টাকা, বাংলা এবং ইংরেজি অনুবাদ সহ। আর দেশের বাইরে থেকে যারা বইটি সংগ্রহ করতে চান তাদের জন্য আমি একটি ফোন নম্বর দিয়ে দিচ্ছি 01840521797। আমি আবারও বলছি 01840521797। এই নম্বরটি শুধুই যারা দেশের বাইরে থেকে এই বইটি সংগ্রহ করতে চান তাদের জন্য। যাহা বলিব সত্য বলিব বইটি খুবই এক্সক্লুসিভ একটা বই এবং এই প্রথম যাহা বলিব সত্য বলিব প্রায় 250 পর্বের কাছাকাছি এসে এই প্রথম একটি বই বের করলো যাহা বলিব সত্য বলিব। এবং বইটি সম্পর্কে আমরা একটা কথাই বলছি, জীবনে কোনো ভুল সিদ্ধান্ত নেবার আগে, অপরাধ করবার আগে বইটি আপনার অন্তত একবারের জন্য হলেও পড়ে দেখা উচিত। ওকে, 4 মিনিটের ছোট্ট একটা ব্রেক।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
বিরতির পর প্রিয় শ্রোতা, আরো একবার স্বাগত জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে। আর জি কিবরিয়াকে আপনি শুনছেন এবিসি রেডিও এফ এম 89.2 তে। আর এই অনুষ্ঠান চলাকালীন সময় আপনি আমাদেরকে কানেক্ট করতে পারেন আমার ফেসবুক পেজে www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj, পেজটি আছে আরজে কিবরিয়া নামে। প্রিয় শ্রোতা, মিলনের জীবনের অপ্রিয় সত্য আমরা শুনছিলাম। হ্যাঁ মিলন, আমরা যেখানটায় ছিলাম তারপর
তো তারপর তাকে বললাম যে আসলে তো আমরা তো এমনিতে অনেক সময় দিই, অনেক কথাই বলি, তো কি এমন কথা যা একান্ত ভাবে বলতে হবে? কয় আপনি কি আগামী শুক্রবারের দিন কোথাও যাবেন? আমি বললাম যে কেন, কোথাও যাওয়ার ইচ্ছা আছে? পরে বলল যে না, আমার যাওয়ার তো ইচ্ছা নাই, তো যদি একটু সময় করে আমার বাসায় আসতেন তাহলে আপনার সাথে কিছু কথা ছিল। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি যাব। তো বাসায় গেলাম, সেই বাসাটার ভিতরে ছিল তিনটা রুম, তিনটা রুমের মধ্যে পাশে যে দুই রুম ছিল সেই রুম দুইটা যে ভাড়াটা ছিল তারা, তাদের সেদিন আবার ডিউটি ছিল, বাসা এক প্রকার ফাঁকাই ছিল। তো মেয়েটার নাম ছিল প্রিয়া, মেয়েটা থাকতো তার মার সাথে, ওর বাবাও একটা অফিসে আর কি, শুনছি যে মিরপুরে একটা অফিসে পিএম, তো ওর বাবাও ওর মাকে আর ওকে ফেলে চলে যায়, ও তখন ওর মাকে নিয়ে শহরে এসে চাকরি করে। তো সেদিন ওর মারও ডিউটি ছিল, বাসা পুরাই ফাঁকা ছিল। তো বাসায় যাই, বাসায় যাওয়ার পর হঠাৎ আমাকে দেখে ওই বাইরে বাইরে আসে, আসার পর আমায় বলে যে রুমে আসেন কথা আছে। তো আমি বললাম যে যদি কোনো প্রবলেম হয় রুমে যাব, শহরের ব্যাপার, কোনো সমস্যা তো হতেই পারে। কই না কোনো সমস্যা হবে না। পরে রুমে গেলাম, রুমে যাওয়ার পর তো তখন হয়ে যায়, সেখান থেকে পরে চলে আসি। চলে আসার পর তারপর থেকেই আমার প্রতি ওর আরো বেশি পাগলামি বাইরে যায়, আমার সাথে কথা না বললে, আমার না দেখলে পুরো পাগল হয়ে যায়। তো তখন এভাবে চলতে থাকে, হঠাৎ ও আমাকে ফোন দেয়। সেদিন আমার বড় বোন আবার ফোনটা রিসিভ করে, মেয়ে কণ্ঠ শুনে ও অবাক হয়ে যায় কি ব্যাপার, ওর নাম্বারে মেয়ে ফোন দিল কিসের? তো তখন নাম্বারটা আমার ফোন থেকে ও আপা তার মোবাইলে নিয়ে নেয়। তখন আপা আবার তার সাথে যোগাযোগ করে, ওকে অনেক গালিগালাজ করে যে আমার ভাইয়ের সাথে তোমার কিসের সম্পর্ক? তখন ও বলে আসলে আমি ওকে ভালোবাসি। তো তখন বলে তোমার বাড়ি কোথায়? তখন ও বলে যে আমার বাড়ি অমুক জায়গায় বলে। তখন আমার আপা বলে দেখো আর কোনো দিন যেন তোমাকে আমার ভাইয়ের সাথে কোনো কথা বলতে না দেখি। তো তখন অনেক গালিগালাজ করার জন্য ও অনেক মানে ই হয়ে যায়। তো তখন হঠাৎ আমি ওকে ফোন দেই, দেওয়ার পর আমি তো জানতাম না আসলে আপার সাথে ওর এত ঝগড়া হয়েছে। তো তখন আমি ফোন দেই, ফোন দেওয়ার পর ফোন দেওয়া মাত্র মানে আমার সাথে রাগারাগি, হ্যাঁ কে আপনি, কেন ফোন দিচ্ছেন? আমি বলতেছি কি ব্যাপার প্রিয়া, তুমি আমাকে চিনতে পারতেছো না, আমি তোমার মিলন। তখন বলতেছে মিলন, মিলন আবার কে, আমি তো কোনো মিলনকে চিনি না। আমি কই কি ব্যাপার, তুমি কি পাগল হয়ে গেছো নাকি, না তুমি প্রিয়া না অন্য কেউ? বলতেছে না আমি প্রিয়া, কিন্তু আপনি কি, আমি আপনাকে চিনি না। তখন আমি অবাক হয়ে গেলাম, কি ব্যাপার, কালকে কথা বললাম ভালো, আজকে হঠাৎ এরকম কথা? তখন ওকে বললাম দেখো আসলে তোমার কি হয়েছে আমি জানি না, কিন্তু তুমি আমার সাথে একটু দেখা করতে পারবা? কয় আমি আপনাকে চিনি না, জানি না, আমি আপনার সঙ্গে কেন দেখা করবো, প্রশ্নই আসে না। বললাম তাই, তুমি আমাকে চিনো না? না চিনি না, সত্যি চিনো না? না চিনি না। ঠিক আছে তাহলে আর চিনতে হবে না, তবে যদি চিনে থাকো, যদি আমাকে একদিনের জন্য ভালোবেসে থাকো, তাহলে তোমার এই দিনগুলোর জন্য তোমার আফসোস করতে হবে, কারণ তুমি যেভাবে বলতেছো আমি এভাবে বলতে পারবো না, আমি এভাবে সইতেও পারবো না, কারণ আমি তোমাকে রিয়েল লাভ করি। তো ওই বলতেছে আসলে দেখেন এগুলা আজে বাজে কথা বলবেন না, আমি আপনাকে সত্যি চিনি না,
মানে রেগে আছে আর কি,
চরম রেগে আছে। তো তারপর ওর কথা শুনে আমার মাথা পুরা নষ্ট হয়ে যায়, আমি পুরা মানে উন্মাদ হয়ে যায় আর কি। তো তখন আমি যে অফিসে চাকরি করতাম ওই অফিসেরই একটা পোলায় ই করত, ওর নাম ছিল আলী, তো ওই অনেক কিছু নেশা করত। তো আমি ওর কাছে যা বললাম যে আমাকে কি একটু গাঁজা ই করে দিতে পারবেন? তুই বলতেছে কিরে তুই সিগারেটই খাস খুব কম, হঠাৎ আবার তুই গাঁজার কথা কইতেছস, কি হইছে তোর? পরে আমি বললাম যে আসলে মনটা বেশি একটা ভালো নাই, শুনছি যে গাঁজা খাইলে নাকি মনের জ্বালা পুরা দূর হয়ে যায়, তো আমি আসলে একটু খাইয়ে দেখতে চাই। ওই আমার কইতেছে মানে ওরও খাওয়ার একটা ই হয়ে গেল যে ওই ওর টাকা দিয়ে কিনবো আমি একটু খাইতে পারমু। পরে ওই আমার বলতেছে কয় শুধু গাঁজা খাইলে কি হবো, গাঁজা খাইলে জ্বালা দূর হয় না, আগে মদ খাওয়ান লাগে তারপর গাঁজা খাইতে হয়। পরে কইলাম এগুলা আমি পামু, কই এগুলা ব্যবস্থা আমি করবো, তুই শুধু টাকা মিল কর। আমি কই কত টাকা লাগে এই করতে? পরে কয় তুই হাজারখানি টাকা মিল কর, যা 1000 টাকা হইলে সবই হইব। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি টাকা মিল করতেছি। তো টাকা মিল করার কথা কয়ে আমি বাসায় গেলাম, বাসায় যায় বাসার থেকে যায় আপার আমি বললাম যে আমি মার্কেট করবো, কাপড় চোপড় কিনবো, আমার 1000 টাকা দরকার। পরে কয় ঠিক আছে নিয়ে যা। তো 1000 টাকা নিলাম, নেওয়ার পর ওর কাছে গেলাম, আলীর কাছে গেলাম, যা বললাম যে আলী ভাই আমি টাকা আনছি। পরে বলতেছে তাহলে চল। তো পাশে একটা ভ্যানওয়ালার সাথে ওর পরিচয় আছিল, তো ভ্যানওয়ালারে বললো যে তোর ভ্যানটা নিয়ে আয় আমরা এক জায়গায় যাবো। পরে ওই ভ্যান গাড়িওয়ালা ভ্যান নিয়ে আসলো, নিয়ে আসার পর আমারে নিয়ে ওই ওই বেন দিয়ে সোজা চলে গেল কোনাবাড়ি। কোনাবাড়ি অনেকগুলো হিন্দু বাড়ি, ওখানে তো একটা হিন্দু বাড়িতে নিয়ে গেল। যে ওই বলল যে তুই এখানে বসো, আমি আসতেছি। তো ভিতরে গেল, ভিতরে যায় আমার বলল যে 500 টাকা দে। তো আমি 1000 টাকার নোট ছিল, তো আমি বললাম যে 500 টাকা কিভাবে দিব, আমার কাছে 1000 টাকার নোট। ওই বললো যে দে আমার কাছে দে। তো ওর কাছে দিলাম। দেওয়ার পর ওই ওখান থেকে ওই বাড়ির ভিতরে গিয়ে ওই মদ নিয়ে আসলো, এনে আমাকে আবার 500 টাকাও দিল আর মদ দিল। তখন আমাকে বলল যে এদিকায় ওখানে গিয়া বাড়ির ভিতরেই বসার জায়গা আছে, তো ওখানে প্রেন্স আছে, প্রেন্সে বসলো, বসে বলল যে নিয়ে এদিকায়। তো তখন আমার গ্লাসের মধ্যে ওই মদ ডাইলে দিল। দেওয়ার পর আমি এত বিশ্রী গন্ধ, মানে আমি তো কোনোদিন তো এসব ধরিও নাই, খাইও নাই, তো মানে আমি সইতেই পারলাম না, মানে আমার কেমন যেন বমি বমি আসে। তো ওই আমার বললো দেখ তুই এই কর। আমি বলতেছি আলী ভাই আমি তো খাইতে পারবো না, বমি আসে কেমন গন্ধ। পরে আমার বললো কি তুই এক কাজ কর, তুই নিঃশ্বাসটা বন্ধ কর, কইরে একদমে টান দিয়ে খাই ফেলাইবি, তাহলে কোনো গন্ধ পাইবি না,
মানে যাতে আপনার কষ্টটা কম হয়।
হ্যাঁ, মানে আমি আমি ভাবছি যে এগুলা কইরে নাকি মনের কষ্ট দূর হয়ে যায়। তো আমার মনের মধ্যে তো কষ্ট লাগছে, কারণ হঠাৎ করে আমার এরকম হয়ে গেল, যারে এত বিশ্বাস করলাম, ভালোবাসলাম, সে এভাবে কষ্ট দিল। তো তারপর তখন আমার বললো যে তুই এই কর, নিঃশ্বাস বন্ধ করে খা, তাইলে গন্ধ পাইবি না। তো আমি ওর কথা মতো তাই করলাম, কইরে খাইলাম। খাওয়ার পর খায়ে যখন খাইলাম ঠিক তখন তেমন একটা কিছু বুঝলাম না। 5 থেকে 7 মিনিট পরে আমি আর যেমন মানে কোন রকম হাঁটাই পারতেছি না, আমার শরীর মানে হেলে দুলে পড়তেছে, এরকম অবস্থা হয়ে গেল। তো ওই আমার ধরলো, ধরে বললো যে আয় আমার সাথে সাথে আয়। তো আমাকে ধরে ভ্যান গাড়িতে উঠে বসলাম, বসার পর আমার পাশেই বসলো, আলী আমার পাশেই বসলো, বসে আমার ধরলো। ও আসলে আগে থেকে খায় ই হয়ে গেছে, ও তেমন একটা দুর্বল হয় নাই, কিন্তু আমি তো কোনোদিন খাই নাই। তো তখন ও আমারে ধরে ধরে নিয়ে গেল, ভ্যান গাড়ি আল্লাহ ভ্যান চালাইতেছে আর ও আমার ধরে ধরে নিয়ে যাইতেছে। তো তখন আমি যাইতেই আমি মানে মাতাল অবস্থায় ফোনের টাকা ভরি, ফোনের মধ্যে টাকা ভরে আবারও ফোন দিই প্রিয়ার কাছে। দেওয়ার পর তখন প্রিয়ার মায়া ধরে ফোনটা, ধরে বলতেছি কে? আমি বলতেছি আন্টি আমি মিলন, প্রিয়ার সাথে কথা বলতে চাই। কই প্রিয়ার সাথে কথা বলতে চাও মানে? তুমি মিলন, তোমায় তো চিনলাম না। আমি বললাম যে আমাকে প্রিয়া ভালো করে চিনে, একটু প্রিয়াকে দেন না। পরে বলতেছে না প্রিয়াকে তো দেওয়া যাবে না, আমি তো তোমাকে চিনি না। পরে আমি বলতেছি দেখেন আসলে আন্টি আমি সত্যি কথা বলি, আমি প্রিয়াকে খুব ভালোবাসি, কিন্তু প্রিয়ার সাথে আমার একটু কথা কাটাকাটি হয়েছে, মানে একটু রাগ আমার উপর রাগে আছে, একটু দেন না প্লিজ, ওর সাথে আমার কথা বলা খুবই জরুরি। তো বলতেছে না দেওয়া যাবে না, আর তুমি কোনোদিন এই নাম্বারে কোনোদিনও ফোন দিবা না। তো আমি তখন মানে মাতাল অবস্থায় বলতেছি আমি যদি এই নাম্বারে ফোন দিয়ে কথা না বলতে পারি, এই নাম্বারে কেউ মোবাইল ব্যবহারও করতে পারবো না, আর প্রিয়া নামে কোনো মেয়ে এই এলাকার মধ্যে আমি থাকতে দেব না, এর জন্য আমার যা করার প্রয়োজন আমি তাই করব। পরে বলতেছে তুমি কি করবা? আমি বলতেছি যে প্রয়োজন হইলে আমি আপনাকে ওই এলাকা ছাড়া করব, ঠিক আছে, আপনাদের মা মেয়ে আমি দুজনকে এলাকা ছাড়া করব, কারণ আমি আপনাকে দূর থেকে দেখলে পরে আমি সইতে পারবো না, আপনারা যেভাবে কথা বলতেছেন। তো বলতেছে আচ্ছা তুমি যা করা পাও কইরো। তখন আমি মানে মাতাল অবস্থায় বলতেছি যে আমি আপনাদের 24 ঘন্টার আলটিমেটাম দিলাম, 24 ঘন্টার মধ্যে আপনারা যদি স্বেচ্ছায় যদি এলাকা ছাড়ে না যান, আমি কিন্তু আপনাদের উপর নানা রকম নির্যাতনে আমি আপনাদের এখান থেকে সারা করে পেলাম, মানে নেশাগ্রস্ত হয়ে আমি এই কথাগুলো বলছি। তো বলার পর তখন আমাকে নিয়ে যায় আলী, নিয়ে যায় মানে যে জায়গা থেকে আসি জামগড়া, জামগড়ায় আবার নিয়ে যায় বেনেই মাতাল অবস্থায়। তো নিয়ে যাইতেই আমি জামগড়া যাওয়ার আগেই আর কি যে কোনাবাড়ি কাশিমপুরের যে রুটটা আছে জামগড়া থেকে ওই রুট দিয়ে গেছি, তো তো যাইতেই ওই বটতলা নামে একটা জায়গা আছে, তো ওখানে যায় আমি বমি করি, মানে আমার সব বাইরে জায়গা আমি থাকতে পারতেছি না, বমি করি। বমি করার পর তখন কিছুটা বমি করে আমার শরীরটা হালকা হয়ে যায় আর কি। তখন আলী বলে যে কি এখন কেমন লাগতেছে? তো আমি তখন বললাম যে কই আমার তো এখন শরীর আগের মতোই স্বাভাবিক হয়ে আসতেছে, ওই এখন পাগল এখন খাওয়ান লাগবো গাঁজা, কই নইলে নেশা বুঝবি না কিছু। তখন আমাকে নিয়ে কয় আয় আমার সাথে আয়। তো সাথে করে নিয়ে আমার এক জায়গায় নিয়ে গেল। তো নিয়ে যাওয়ার পর আমার বসায় রাখলো ওখানে, কই তুই এখানে বসোই আমি আসতেছি, আমাকে 50টা টাকা দে। তো তখন আমি ওই 500 টাকা দিয়ে আমার ফেরত দিল, ওই 500 টাকার নোট আবার ওর কাছে দিলাম। দেওয়ার পর ওই ভাঙতি করে আমাকে 450 দিয়ে ওই ই নিল, 50 টাকা নিল, নিয়ে কোথায় জানি গেল যে 10-15 মিনিটের মধ্যেই ওই একটা গাজার ই নিয়ে আসলো। তখন আমার বলতে চল, ওই ভ্যান তখনও আছে, পরে ওই ভ্যানে করে আমাকে নিয়ে একটা মাঠ আছে ওখানে শাজান মার্কেটে পাশে একটা মাঠ আছে, তো ওখানে নিয়ে গেল। যাওয়ার পর ওই ভ্যানগাড়িওয়ালারে বললো যে 200 টাকা দে, তো তখন আমি ভ্যানগাড়িওয়ালাকে 200 টাকা দিলাম, ভ্যানগাড়িওয়ালা চলে গেল। যাওয়ার পর তখন ওই আমাকে বললো যে সিগারেট নিতে হবে, যাক সিগারেটের টাকা তোর লাগবে না, আমি সিগারেট আনছি। তো পরে সিগারেট খুললে সিগারেটের মধ্যে এই গাঁজা ঢুকাইলো, ওই নিজেই ঢুকাইলো, ঢুকাইয়া আমার জ্বালায় আমার দিল কয় টান। তো আমি ওই যেভাবে বলে আমি ওইভাবেই জোরে জোরে টান দিই। এক পর্যায়ে আমার এত নেশা হয়ে গেছে আমি আর মানে কোনো কিছু খেয়ালও করতে পারতেছি না, আমি কোথায় আছি কি করতেছি কোনো কিছু খেয়ালই করতে পারতেছি না। তো এমন অবস্থা না দেখে আমি বলতেছি তাহলে তো তোরে তো এই অবস্থায় এখানে রাখাটা ঠিক না, কোনো সমস্যা হইতে পারে, তুই আমার সাথে চল। তো ওই আমার ধরে ধরে ওর বাসায় নিয়ে গেল, ওর বাসায় নিয়ে যায় ওর বাসায় আমার শোয়ায় রাখলো। আমি শুয়ে ঘুমায় যাই, ঘুম থেকে উঠে দেখি যে আমি ওর বাসায় আসি।
আচ্ছা,
তখন মোটামুটি স্বাভাবিক আমি হয়ে গেলাম। তখন বলতেছে কিরে এখন কেমন লাগতেছে, আমি পরে বললাম যে হ্যাঁ আলী ভাই এখন আমি সুস্থ, এখন আমি সবকিছু আগের মতোই আমি ফিল করতেছি। তো পরে বলল যে আচ্ছা, তো আবার যদি কোনো সময় মনে পড়ে ঠিক আছে তো আমার বলিস। তো বললাম যে মনে পড়ারই বিষয়, আমি ওরে এইভাবে বললাম মনে পড়ারই বিষয়, আসলে আমি এখন বাঁচতেই চাই না, কোনো কিছুই ভাল লাগে না, আমি কিসের জন্য আমি কি নিয়ে থাকবো। ওরে আমি ডাইরেক্ট সরাসরি সবকিছু বলেই ফেললাম যে এরকম এরকম আসলে চিনেন হ্যাঁ আমার এরকম এরকম কাহিনী। তো তখন ওই আমাকে বললো যে তাহলে আমাকে স্মরণ করিস। আচ্ছা, তো তখন আমি বাসায় চলে আসি, বাসায় চলে আসার পর তখন ওই যে আপা তখন আমায় বলে কিরে তুই কালকে কোথায় ছিলি। তো আমি বললাম আমার এক বন্ধুর বাসায় ছিলাম। কয় তো বন্ধুর বাসায় আগে তো কখনো তুই থাকস নাই, হঠাৎ মানে আপা সন্দেহ করছে যে আমি ওই মেয়েটার কাছে গেছিলাম। তো তখন আমার আপা এভাবে বলতেছে তুই কি অন্য কোথাও গেছিলি নাকি সেটা বলতো। আমি কই অন্য কোথাও মানে আমি আমার বন্ধুর বাসায় গেছিলাম, বন্ধুর বাসায় ছিলাম। কই তোর বন্ধুটা কি ছেলে না মেয়ে? তখন আমি বললাম যে কেন ছেলে? কই ছেলে? তখন ডাইরেক্ট ওই প্রিয়ার নাম্বারটা আমার বাইর করে দিছে, বাইর করে দিয়ে কইতেছে এটা কি তোর ছেলে বন্ধুর নাম্বার? আমি বলতেছি এই নাম্বার তুমি কোথায় পাইলা? বলতেছে এই নাম্বার কোথায় পাইলাম মানে তুই সত্যি করে কর তুই এই মেয়েটার কাছে গেছিলি না? আমি বলতেছি তখন আমি ডাইরেক্ট আপার কাছে হাত জোর করে বলতেছি আপা বিশ্বাস করো আমি আসলে ওই মেয়ের কাছে যাইনি, আমি আমার বন্ধুর বাসায় ছিলাম, কিন্তু এই মেয়েরে তুমি কিভাবে চিনো? তখন বলতেছে যে মেয়েরে কিভাবে চিনিস সেটা দেখার বিষয় না, দেখার বিষয় এটাই যে তুই ওই মেয়ের সাথে আর কোনোদিন কথা বলবি না, ওই মেয়ের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমি সবকিছু জানছি। তো আমি বলতেছি তুমি কি জানছো? কয় হ্যাঁ আমি জানছি মেয়েটা বেশি ভালো না, মেয়েটার মা অবশ্যই একটা ভালো না, ওরা মানে এর মধ্যে আপার সব তথ্য নিয়ে নিছে, তো মেয়েটাও ভালো না মেয়েটার মাও ভালো না, ওর মেয়েটার আমি নিজে বলে দিছি তোর সাথে যেন কথা না বলে। তো তখন আমি বুঝতে পারলাম যে আসলে আমার আপা এই কাজটা করছে যার কারণে হয়তো প্রিয়া এরকম। তো তারপরে আমি প্রিয়ার সাথে কথা বলার জন্য অনেক চেষ্টা করি কিন্তু আর কথা বলা পারি না। তো এই যে চলে গেল আমার জীবন থেকে প্রথম ভালোবাসাটা চলে গেল। তখন যে আমি মানে নেশার সাথে যে জড়িত হইলাম
তখন
এই যে মতার গাঁজাই
মদ গাঁজা সিগারেট,
হ্যাঁ মদ গাঁজা সিগারেট এটি খাইতাম, এভাবে চলতে
কাজ করতেন ওই সময়টাতে কোথায় গার্মেন্টসে?
তখন না কার্টুন ফ্যাক্টরিতে,
কার্টুন ফ্যাক্টরিতে কাজ করতেছে।
হ্যাঁ, তো এভাবে আমি যখন
আপনার বাবা মা খোঁজ খবর নিত যে আপনি কেমন আছেন কি করতেছেন কি করে দিন দিনাতিপাত করেন এসব খোঁজ খবর নিত বাবা মা?
হ্যাঁ, এগুলা খোঁজ খবর নিত বাবা মা, নিত আপার কাছ থেকে জেনে নিত কারণ আপার কাছে থাকতাম, বাবা মারও একটা ইয়ে ছিল যে আছে তো বোনের কাছে, তো যার কারণে এতটা তারাও ই করতো না যে ভালোই আছে। তো তখন এভাবে যখনই মনে করেন যে মন খারাপ লাগে তখনই ওই যে আলীর কাছে যাই, আলী এসব ম্যানেজ করে। তো এইভাবে চলতে থাকে, এক পর্যায়ে মানে একদিন নেশা করে আমি অফিসে যাই, হঠাৎ অফিসে যাই আমার নেশাটা এতটা মানে ই হয়ে যায় যে আমি কাজ করার শক্তি হারায় ফেলাই, আমি মেশিনের উপরে হাইলে দুলে পড়ার অবস্থা হয়ে যায় এরকম হয়ে যায়। হওয়ার পর হঠাৎ সেদিন আবার ডাইরেক্টর স্যারের চোখে এইটা পড়ে, তখন স্যার আমাকে কিছু বলে নাই, স্যালারির দিনে অফিসে গেছি স্যালারি নিতে, মানে আমাদের ফ্যাক্টরি থেকে অফিস রুমটা আলাদা, তো অফিস রুমে গেছি স্যালারি নিতে, যাওয়ার পর সবার স্যালারি নিতেছে আমার ই আসছে, তো আমারে বলতেছে তুই স্যালারি পরে নে, মানে তুমি করে বলতো সেই লোকে তুই করে বলতেছে তুই স্যালারি পরে নে তোর সাথে আমার কিছু কথা আছে। তো হঠাৎ আমি মানে ই হয়ে যাই কি ব্যাপার স্যার আজকে এভাবে রাগান্বিত কণ্ঠে আমার বলতেছে কারণটা কি? তো তখন আমি মানে সাইডে দাঁড়াই, দাঁড়ানোর পর সবার স্যালারি নেওয়া শেষ হয়ে যায়, তখন আমার স্যালারিটা স্যার আটকাই দেয়, দিয়ে বলতেছে তোরা চাকরি করার দরকার নাই। বললাম তখন আমি বললাম যে স্যার কেন? কয় কেন তুই বুঝোস না এটা অফিস, অফিসে আসবি কাজ করার জন্য, এখানে এসে মাতলামি করস কিসের জন্য? তখন আমি বুঝতে পারি যে আসলে আমি যে নেশাগ্রস্ত অবস্থায় অফিসে আসছিলাম এটা হয়তো স্যারের দৃষ্টিতে পড়ে যায়। তো তখন স্যার আমরা বলে তুই আর চাকরি করিস না, আর তোর স্যালারি এখন আমি দিব না, তোর স্যালারি এই স্যালারি আর এই যে রানিং মাসের যে স্যালারি এগুলো আমি একবারে দিব তিন মাস পর, আর তুই অন্য জায়গায় চাকরি দেখ, তোর আর চাকরি করা লাগবে না। তো আমি তখন বললাম ঠিক আছে আমি আর চাকরি করব না, অফিসে সরাসরি এভাবে বললাম ঠিক আছে আমি আর চাকরি করব না, আমার স্যালারিটা তিন মাস না, আমার চাকরি যখন এখন চলে গেছে আমার স্যালারিটা আমার আজকে অথবা কালকের মধ্যে আমার স্যালারি ক্লিয়ার করে দিয়ে দিবেন, আমার আর চাকরি করা লাগবে না। পরে বলতেছে না আজকে কালকে না, তোর স্যালারি তিন মাসের আগে স্যালারি দেওয়া হবে না। বলতেছি কেন স্যালারি দেওয়া হবে না, আপনি আপনার মন মতো আপনি আমার চাকরি নাই করে দিলেন, আমার চাকরি শেষ আর আপনি স্যালারিও মন মতো দিবেন, এটা কি হয়? পরে বলতেছে কোনটা হবে সেটা আমি ভালো বুঝি, তোর বুঝতে হবে না, তুই তিন মাস পরে আসবি। পরে ঠিক তিন মাস পরে আমার স্যালারি দিছে, এর আগে আর আমার স্যালারি দেই নাই। পরে আমার চাকরি কিন্তু সেদিনই চলে গেল, চাকরি চলে গেল। যাওয়ার পর তখন আমি বাসায় যাই, আপার বললাম যে আপা আমি চাকরি আর করবো না, আপার কাছে আর এটা বললাম না যে আমার চাকরি চলে গেছে, আমি আর চাকরি করবো না, আমি বাড়িতে চলে যাবো, আমার ভালো লাগে না। পরে আপা কইতেছে কি করছ তুই বাড়িতে চলে যাবি, যদি ভালো না লাগে ঠিক আছে তাহলে যা, কিন্তু বাড়িতে যাই কি করবি? আমি পরে বললাম আপা আমি আসলে এখন আবার নতুন করে আমি পড়াশোনাই করব, আমি পড়াশোনা করবো, আমি চাকরি আর করবো না। পরে বলতেছে পড়াশোনা করবি? আপা ওই সময় ওই ওই অফিসের ম্যানেজারের মতোই খুশি হইল, যা পড়াশোনা যদি তুই করস, যা তুই পড়াশোনা কর, এবার তোর পড়াশোনার খরচ আমি দেবো। ডাইরেক্ট আপা আমার এরকম একটা ই দিয়ে দিল। তো তখন বললাম যে আচ্ছা তাহলে আমি আর পড়াশোনা করবো, আমি আর চাকরি করবো না, আমি বাড়ি চলে গেলাম। বাড়িতে চলে যাওয়ার পর তখন মানে আমাদের ওখানে যাওয়ার পরে দেখি যে এরই মধ্যে যে এক বছর যে আমি চাকরি এক দেড় বছরের মতো হয়ে গেল চাকরি যে করলাম, এই ফাঁকে মানে আমি আর বাড়িতে যাই নাই। তো না যাওয়ার জন্য দেখি এরই মধ্যে মানে নদী ধরে মানে নদী ভেঙে নিচ্ছে, এরকম কিছু লোকজন এসে আমাদের ওখানে বাড়ি করছে, নদী ভাঙ্গা বলি আমরা, তো তারা এসে বাড়ি করছে। তো সেই নদী ভাঙ্গাদের মধ্যে ওদেরই একটা মেয়ে ছিল। তো এক পর্যায়ে আমি বাড়িতে চলে যাওয়ার পর কিছুদিন পরে আর কি মেয়েটার সাথে আমার সম্পর্ক হয়ে গেল,
মানে আবারও সেই অবৈধ সম্পর্ক,
মানে প্রথমে রিলেশন হয়,
তারপরে আবার সেই একই সম্পর্কে জড়িয়ে যান,
আবার ওখানেও আমার এই
বুঝতে পেরেছি আমি, হ্যাঁ তারপর
অবৈধ সম্পর্কটাই হয়। তো ওই মেয়েটার সাথে আসলে আমি ফার্স্টে রাজি ছিলাম না, কারণ আমি মনের মধ্যে একটা ছিল যে একটা মেয়ের সাথে সম্পর্ক ই করে আমি জীবনটা কিছুটা হলেও তো নষ্টের দিকে চলে গেছে, তো আমি আবার এখন সম্পর্ক করবো। তো ওই মেয়েটারও সম্পর্কটা মেয়েরা আমার সাথে করে এক পর্যায়ে অবৈধ সম্পর্ক হয়ে যায়। এভাবে কিছুদিন চলে, একদিন হঠাৎ বাড়িতে ওর বাড়িতে কেউ থাকে না, সেদিন ওর বাড়িতে আমি যাই। তো যাওয়ার পর তখন আমার আম্মা আর কি আমার খুঁজতে থাকে যে আমি কোথাও নাই, তো তো এর বাড়িতে ওর বাড়িতে খুঁজতে থাকে যে কোথায় গেল। তো হঠাৎ সেই বাড়িতে যায় আমার ওই মেয়ে বাড়িতে যায় আমার পাই, এক পর্যায়ে মানে ফ্যামিলিগত ভাবে ঝগড়া হয়ে যায় এই বিষয়টা নিয়ে যে ওই মেয়েটার সম্পর্কে আমার আম্মা আর কি গালিগালাজ করে যে মেয়েটাই খারাপ, এভাবে আইসে কিছুদিন হয়ে আইসে বাড়ি করে এরকম, আর আমার ছেলেটা আসলো কয়দিন থেকে, আসার পরে এরকম এরকম আমার ছেলেটারে পড়ায় ফেলাইছে, এই নিয়ে মানে অনেক ঝগড়া হয় আর। তো ঝগড়া হওয়ার পর তখন ওই মেয়েটারে নিয়ে ওই মেয়েটার মায়ের ওর মানে জামালপুর টাউনে চলে আসে।
আচ্ছা,
এখন পর্যন্ত ওর আর বাড়িতে মানে যায় বছরে দুই একদিন যায়, আর সারা বছর এই জামালপুর টাউনেই থাকে। তো ওই যে ওই মেয়েটাও আমার জীবন থেকে চলে গেল, তারপর থেকে ওর সাথে আমার দেখা সাক্ষাৎ খুব কম হয়। তো এভাবে দুইটাই হওয়ার পর তখন আমি মানে আরেকটা মেয়ের সাথে আমার তখন আবার সম্পর্ক হয়ে যায়। সেই সম্পর্কটা আসলে আমি আমার থেকে আমার কোন সম্পর্কের আগ্রহ একদমই ছিল না। সেই মেয়েটা আমাকে অফার করে যে মিলন আমি তোমার সাথে সম্পর্ক করতে চাই, সেই মেয়েটার নাম ছিল রীতা। তো সেই মেয়েটা আমাকে বলে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি বললাম যে না দেখো আসলে আমার জীবনে ব্যাকগ্রাউন্ড তুমি জানো না, আমার জীবনে অলরেডি দুইটা মেয়ে আমার জীবনে সেকা দিয়ে চলে গেছে, দুইটা মেয়ের আমি সেকা খাইয়া এখন আমি আমার জীবনটা একবারে নষ্টের পথে।
এখানে একটা বিষয় একটু বলি প্রিয় শ্রোতা, দেখুন ও ওর ভাষাতে কথা বলছে, যে ছেকা বলি বা ডস বলি বা যদি বলি যে একটু আমাদের মতো যারা একটু মানে যদি বলি শুদ্ধ ভাষা আমাদের কেতাবি ভাষা সেই জায়গাটা থেকে ব্রেকআপ বলি বা যেটাই বলি না কেন, শুনতে কিন্তু একটু পশ লাগলেও ঘটনা কিন্তু একই, মানে ছেকা খাওয়াটাও আসলে যে ঘটনা, ব্রেকআপও আসলে সেই ঘটনাই, কিন্তু ওর ভাষার জায়গাটা থেকে অনেক সময় আপনার মনে হতে পারে যে আপনার জায়গাটা থেকে ও আসলে ওকে আসলে নিতে পারছে না। বাট দেখুন গল্পের বলাটা ফ্যাক্ট না, গল্পের মেসেজটা ফ্যাক্ট, সো মেসেজের দিকে একটু খেয়াল রাখবেন প্লিজ।
আমরা প্রিয় শ্রোতা পাঁচ মিনিটের বিরতি নিচ্ছি, আর ফাঁকে আপনাদেরকে বলছি যারা জেবিএসবিতে আসতে চান নিজের জীবনের অপ্রিয় সত্য কনফেস করবার জন্য, তারা আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আরো একবার বলছি 09613892892। ফোন করার পরে আপনার সেল নম্বরটি অবশ্যই স্পষ্টভাবে উচ্চারণ করবেন যাতে করে আমি আপনার সঙ্গে যোগাযোগ করতে পারি। ফিরে আসছি ঠিক রাত 12টায়।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
সময় রাত 12টা, প্রিয় শ্রোতা আরো একবার ওয়েলকাম করছি রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিবতে। মিলনের জীবনের অপ্রিয় সত্য আমরা শুনছিলাম। হ্যাঁ মিলন, আমরা যেখানটায় ছিলাম তারপর
তো ও বলতেছে যে আমি আপনাকে ভালোবাসি। তো আমি বললাম যে আসলে আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে তো তুমি জানো না, আমার ব্যাকগ্রাউন্ডে অতীতে আমার কি ঘটে গেছে আমার জীবনে। তো ওই বলতেছে আমি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমার কোনো কিছু জানার প্রয়োজন নাই, আমি শুধু এখন বর্তমান আর ভবিষ্যৎকে নিয়ে আমি চিন্তা করি, আমি অতীত নিয়ে কোনো চিন্তা করি না। তো বললাম যে আসলে তুমি ভুল করতেছ, আমার জীবনটা জানো না যে আমার জীবনটা কতটা নষ্টের। আমি এখন অনেক কিছু ই করি, মানে আমি মদ খাই, গাঁজা খাই, আমার জীবন থেকে অলরেডি দুইটা মেয়ে আমার ছেঁকা দিয়ে চলে গেছে। তো আমি আসলে এখন একাকি থাকতে চাই, আমি ভালোবাসার মধ্যে আর আমি জড়াইতে চাই না, কারণ আমি তোমাদের মধ্যে কোনো বিশ্বাস পাই না। দুইটা মেয়ের আমি সম্পর্ক করলাম, দুইটা মেয়ে আমার এইভাবে ছেঁকা দিয়ে চলে গেল। তো পরে বলতেছে যে সবাইকে এক পাল্লায় ওজন করবে না, আমি আসলে তোমাকে ভালোবাসি, বাট এটাই আমার ফাইনাল কথা, তুমি আমাকে ভালোবাসবে কিনা বলো। তো মানে এমন ভাবে বললো যে আসলে তুমি যদি আমাকে ভালো না বাসো তাহলে আমারও আর বাঁচার কোন ইচ্ছা নাই, কারণ আমি তোমাকে দেখার পর থেকে আমি কেমন যেন হয়ে গেছি, আমার কোনো কিছু ভালো লাগে না তোমাকে ছাড়া। তো এইভাবে বললো, বলার পর আমি বললাম দেখো আমাকে একটু ভাবতে দাও। তো ভাবনা চিন্তা করে পরে আর কি বললাম যে মানে সেদিন আর বললাম না, তার পরের দিন বললাম যে ঠিক আছে, তোমার যখন সবকিছু জানার পরও যখন সম্পর্ক করার ইচ্ছা তো ঠিক আছে। এক পর্যায়ে সম্পর্ক হয়ে গেল, দুইজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক হয়ে গেল। তো তার সাথে তখনও আর কি আমার মানে অবৈধ কোনো সম্পর্ক হয় নাই। তো এর মধ্যে হঠাৎ মানে বিষয়টা চোখে পড়ে যায়, এলাকার মধ্যেই তো মানে পার্শ্ববর্তী এলাকায় বিষয়টা চোখে পড়ে যায়, আমার এক কাকার মানে গ্রাম সম্পর্কে কাকা লাগে, তার চোখে পড়ে যায় যে ওর সাথে আমি কথা বলি মানে ঘোরাফেরা করি। তো গিয়ে সোজা ওই গিয়ে আমার আব্বার কাছে সব বলে দেয় যে এরকম এরকম, মিলন তো এইভাবে এভাবে মানে মেয়েটার সাথে সম্পর্ক আসলে ওর মানায় না, বিষয়টা ভালো দেখায় না। তো পরে আব্বা সবকিছু শুনে আমার মানে রাত্রেবেলায় সেদিন খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করার পর হঠাৎ আমার ডাক দিচ্ছে, পরে আমার বলতেছে কিরে খালি খাওয়া দাওয়া করো আর ঘুরে বেড়াস। তো আমি কিছুই বলি না। তো বলতেছে এই রীতা কিরে, পরে আমি বললাম যে কেন কি হয়েছে, পরে কই রীতার সাথে তোর কি কোনো সম্পর্ক? তো আমি বললাম যে না রীতার সাথে তো আমার কোনো সম্পর্ক না, ও দেখ মিথ্যা বলবি না। পরে আমি বলতেছি না মিথ্যা না, ওর সাথে আমার কোনো সম্পর্ক না। এই কথা বলা মাত্র অমনি আমার আব্বা আমার একটা চরমস কই আমাকে কি মানসিক মানে মিশা কথা বলে দেবো, যা বলছে সত্যি বলছে, তুই সত্যি কথা বল সে সম্পর্ক তোর সাথে। পরে আমি বলি যে ওর সাথে আমার কোনো তেমন কোনো সম্পর্ক না, আসলে ও আমার সাথে সম্পর্ক করতে চায় কিন্তু আমি এখনো ওর সাথে আমার কোনো সম্পর্ক হয় নাই। তখন এই কথা বলার পর আবারও মারে চর দেয়, কয়েকটা চর দেয়, দেওয়ার পরে তারপরে গালি গালাজ করে বলে যে আর কোনোদিন যেন ওর সাথে কথা বলতে না দেখি। তো তখন আমি আর তারপরের থেকে মায়ের খাওয়ার পর থেকে আর ওর সাথে আর আমি কথা বলি না, ওরে দেখলে আমি মানে দূরে দূরে থাকি। তো আসলে বুঝতে পারি নাই যে ও আমারে রিয়েল ভাবে লাভ করছিল, ও আমার মন থেকে ভালোবাসছিল। এই একটা মেয়ে, দুইটা মেয়ে তো আমার জীবনে ছেঁকা দিয়ে চলে গেছে, তো এই মেয়েটা যে আমার এতটা ভালোবাসছিল আমি বুঝতে পারি নাই। তো ওর সাথে কোনো দেখা সাক্ষাৎ করি না, কথা বলি না। হঠাৎ একদিন ওর বান্ধবীর কাছে মানে প্রায় সপ্তাহখানেক পর ওর এক বান্ধবী দিয়ে আমার ওখানে খবর পাঠাইছে যে আমার সাথে ওর মানে খুব জরুরি কথা আছে। তো আমি ওর বান্ধবীরা বলে দেই যে না ওর সাথে আর আমার কোনো কথা নাই, ওর সাথে আমি কথা বলতে পারবো না। ওরে পারলে একটু বলে দিও যে ওর ফ্যামিলি থেকে ওর উপরে একটু টর্চারিং চলছে, যার জন্য ওই আসলে এই সম্পর্ক মেনে নিতে পারে না, এই সম্পর্ক করাচ্ছে না করাই ভালো। ওই গিয়ে কিভাবে বলছে জানি না। তো বলার পর ওই আমারে একটা চিঠি লিখছিল, ছোট্টবেলায় একটা চিঠি লিখছিল।
আচ্ছা,
যে তুমি শুধু তোমার ফ্যামিলিটাকে দেখলে, আমাকে দেখলে না, আমি যে তোমাকে কতটা ভালোবাসছিলাম তা তুমি দেখলে না, আমার বাবা মা আমার অন্য এক জায়গায় বিয়ে দেওয়ার কথা বলতেছে। তো আমি আসলে অন্য কাউরে বিয়ে করা তো দূরের কথা, তোমার ছাড়া অন্য কারো নামও আমার মুখে নেওয়ার মতো আমার মানে সাহস নাই, এরকম ভাবে চিঠিটা লিখছিল। তো আসলে তোমারে ভালোবাসার যখন কোনো অধিকারই আমার নাই, আসলে আমার বাঁচারও কোনো অধিকার নেই,
আচ্ছা
আমি আসলে মরে যাব,
এই কথা বলে আপনাকে।
হ্যাঁ, এরকম ভাবে চিঠিটা লেখে। তো লেখার পর আমি তেমন একটা ই করি না যে আসলে কি এই কাজ করব, এটা কি সম্ভব, কিভাবে সম্ভব, একটা মানুষ কি চাইলে কি মরতে পারে। তো আমি এইভাবে বলার পর দুই তিন দিন যায় আর কি, হঠাৎ মানে সেদিন আর কি ওর এক বান্ধবীর কাছে শুনতে পারি যে ওই ঘুমের ট্যাবলেট খাইছিল।
আচ্ছা,
ঘুমের ট্যাবলেট খাওয়ার পর পরে হাসপাতালে নিয়ে নাকি ওরে সুস্থ হয়েছে। তখন আমি ওর সাথে কথা বলার জন্য ওর বান্ধবীর মানে ই পাঠাইলাম যে ওর সাথে আমার কিছু কথা আছে। তখন ও আমারে ওর বান্ধবীর কাছে আবার বলে দিল কার সাথে কথা বলবো, আমি ওর সাথে আমার কোনো কথা নেই, আর ওরে বলে দিও যে খুব শীঘ্রই আমার মরণের খবরটা ওই পাওয়া যাবো, ঠিক আছে, এরকম করে ওর বান্ধবী আমারে বলে যে আপনার সাথে তো ওই কথা বলবার চাই না। আর উনি আরো আমার উল্টা বললো যে ওই নাকি মরা যাইব, আপনার এই কথা বলতে বললো। তা আমি পরে ওর বান্ধবীরে বলেলাম ঠিক আছে, ওই যদি মরে যদি মানে সুখ পায় ঠিক আছে, তাহলে ওই মরেই যাক, মোর মরণটাই ভালো, মরার জন্য তো ই খাইছিলই তো মরতে পারে নাই, মানে আমি এরকম ভাবে আর মানে ওর বান্ধবীরা বলে দিই। তো ওর বান্ধবী আবার গিয়ে পরে এই কথাগুলো আবার বলে, সে যেদিন বলছে তার পরের দিনই ওর বান্ধবী যেভাবে আমার মানে এইভাবে খবরগুলো দিত ঠিক ওইভাবেই আমার কাছে আসে। আসার পরে বলে যে এই কাহিনী ভাইয়া এরকম এরকম রীতা তো মারা গেছে। আমি বললাম যে মারা গেছে মানে? কই হ্যাঁ রীতা বিষ খাইছে। তো আমি বললাম কি বলো এইসব, রীতা বিষ খাইছে মানে? ওই কি কোনো কারণই করছে? কই না ও কোনো কারণই করে নাই, কিন্তু ওই বিষ খাইছে। ওর বললাম যে ওর ফ্যামিলি কি কিছু জানে কিসের জন্য ওই বিষ খাইলো কি শুনেছে? কই না ওর ফ্যামিলিও তেমন কিছু জানে না, কিন্তু ওই বিষ খাইছে। কিন্তু পরে আমি ডাইরেক্ট ওর বান্ধবীটার এমনি ডাইরেক্ট হাত জোর করে ধরে বললাম, আমি ধরে গেলাম যে বোন তুমি আমার বোন লাগো, কোনো দিন এই কথাটা তুমি ফ্ল্যাশ করবা না যে আমার জন্য ওই বিষ খাইছে, তুমি আমার মাথায় হাত রেখে বলো তোমার ভাই মনে করে। পরে ওই আমার বললো ঠিক আছে আমি আপনার কথা দিলাম, এই কথা আমি ফ্ল্যাশ করব না, এই কথা যেন কেউ না জানতে পারে আমি সেভাবে আমি মনে করেন গোপন রাখব। তো পরে আমি ওই যে বিষ খাওয়ার পরেই মানে যেদিন বিষ খাইলো খবরটা পাইলাম তার দুই দিন পরে আর কি আমি ঢাকা চলে আসি। আমি আর থাকলাম না মানে ভয়েতে যদি কোনো জানাজানি হয়ে যায় কোনো কিছু, তো তখন ঢাকায় চলে আসি আমি।
আচ্ছা,
আইসে আবার ওই আলীর কাছে আসি, যে আলী আমার এইসব খাওয়ানো শিখাইছে, ওই আলীর কাছে আসি। আলীর কাছে আমি বিষয়টা শেয়ার করি, কই কসকিরে তুই তো মারাত্মক একটা গাছ তীরে ফেলাইছস, কারণ তোরে একটা মেয়ে ভালোবাসে মরে গেল, তুই তো দুজকেও জায়গা পাবি না। তো পরে আমি ওর বললাম এইভাবে যে আসলে ভাই আমি বুঝতে পারিনি, কারণ আমি তো অলরেডি দুইটা মেয়ের আমার জীবন থেকে চলে গেছে, তো এই যে চলে যাব না তার কোনো গ্যারান্টি আছে? আমি তো এমনি নষ্ট হয়ে গেছি, এও যদি আমার দুঃখ দিয়ে যায় যার কারণে আমি আর উপরে ই করতে পারিনি। তাছাড়া যদিও সম্পর্কে জড়ায় পড়ছিলামও, কিন্তু ফ্যামিলি থেকে চাপে আমি আসলে ই করতে পারিনি, ওর সাথে সম্পর্কটা রাখতে পারিনি, যার জন্য আমি ওরা না করছি, কিন্তু ওই যে এই কাজ করবো আমি তো জানি না। তো পরে ওরে বললাম যে ভাই এখন আমার আগে কোনো কিছু ব্যবস্থা করেন, আগে আমার মাথা ঠিক করে নেই কোনো কিছু ব্যবস্থা করেন। তো পরে কয় চল, সেদিন আর আমার পকেট থেকে টাকা খরচ করা লাগলো না, ওই টাকা খরচ করে ওই আমার মদ গাঁজা এগুলো খাওয়াইলো। খাওয়ার পরে আমি তখন আইসা চাকরি নিব, তো চাকরির জন্য অফিসে গেটে গেটে ঘুরি, তো কোনো জায়গায় লোকাল নেয় না, কোনো কিছু ওই না পাইয়া তখন আমি লোকাল বাসে হেল্পারই শুরু করলাম। মানে আমার যে বাসায় থাকতাম সে বাসা পাশে বাসায় আর কি একটা ড্রাইভার আছে, ড্রাইভারের সাথে সম্পর্ক মানে পরিচয় হয়ে গেছিল, নেশার জগতে যাই পরিচয় হয়।
ওকে,
মানে নেশা করতাম ওই ড্রাইভারই করতো, আমার সঙ্গে নেশা করতো, পুরো ওই ড্রাইভারের সাথে বিষয়টাই করি যে আসলে আমার তো চাকরি হইতেছে না, তো আমার এখন কি করা যায়। পরে কয় তাহলে আমার সাথে হেল্পারি কর, হেল্পারি করবি পারবি এসব? পরে বললাম কিভাবে কি, কয় তাহলে চল একদিন আগে তোরে ঘুরাইয়া দেখাই। পরে একদিন ঘুরায় দেখাইলো, তখন আমি ওই ড্রাইভারের সাথে বাসে হেল্পারি শুরু করলাম, আবদুল্লাপুর টু নবীনগর এই গাড়িগুলোতে ডিউটি শুরু করলাম। তখন আরো আমার নেশা অনেক আরো বাইরে যায়, তখন ওই ড্রাইভারে আবার বাবা খাইতো, বাবা নিয়ে যাইতো, নিয়ে যায় ও খাইতো আমারও খাওয়াইতো, আর গাঁজা তো কন্টিনিউ চলতোই, এই যে বাবা খাওয়া শিখে গেলাম।
ওকে,
মানে সারাদিন ডিউটি করি, রাত্রে গিয়ে বেতন তো পাইতামই না, বেতনের টাকা দিয়ে মানে বাবা নিত, আর এমনিতে যা পকেট খরচটা আর কি থাকতো, এইভাবে আর কি চলতে থাকি। ও তখন মানে ওই ড্রাইভারে বলে যে দেখ আসলে এই ছোট গাড়ি দিয়ে আসলে ইনকাম কম, বড় গাড়ি ধরতে হইব, বড় গাড়ি ডিউটি করতে পারবি? পরে কইলাম যে এই গাড়িতে ডিউটি করতে পারবো, সমস্যা কি? মানে তখন আমি ভাড়া কাটতাম, কিছুদিন পর আগে ভাড়া কাটতাম, তো তখন বললো যে তাহলে ভাড়া কাটতে পারবি? আমাকে ভাড়া লাগলে কিছুদিন আগে একটু হেলপারি করবো, তারপরে না হয় ভাড়াটা রুটের রুট তো তখন বাড়তে, তো মহাকালী পর্যন্ত চলতে, তাহলে তো এদিকে রুট আরো বাড়লো, ভাড়াও তো বাড়লো, তো এগুলো ভাড়া সম্পর্কে আমার জানা লাগবে, কোন জায়গার ভাড়া কত। তো তখন বললাম যে আসলে তাহলে কিছুদিন দেখি, কয় ঠিক আছে যা। তো দু একদিন ডিউটি করলাম, পরে ওই ড্রাইভারে করলো কি কয় না গাড়ি এখন আর আমি গাড়ি চালাম না, আমি বাড়িতে চলে যাবো, তো তুই অন্য একটা ড্রাইভারের সাথে ডিউটি করার ব্যবস্থা কর, আমি বাড়িতে চলে যাব।
আচ্ছা।
তখন আমি আরেকটা ড্রাইভারের সাথে পরিচয় হয়েছিল, হওয়ার পর সেই ড্রাইভারের নাম ছিল রাজু। তো সেই রাজু ভাই পরে আমার বললো ঠিক আছে তুই আমার সাথে ডিউটি কর, তুই ভালোই ডিউটি করতে পারস। এটা হাউস বিল্ডিং থেকে নবীনগর চলে, মানিকগঞ্জ পর্যন্ত চলতো কিন্তু এখন আর চলে না, তো ওই গাড়ি চালাইতো। তো ডিউটি শুরু করার পর এরই মধ্যে কি আলিয়ে আবার ই করলো, মানে বাড়ি থেকে আবার যোগাযোগ করা হয়েছিল, ওই যে একটা লোকে মানে গাঁজা ব্যস্ত, কেজি কেজি গাঁজা ব্যস্ত।
আচ্ছা।
তো এখানে আবার আলির ওখানে ও গাঁজা কিনতে যাইতাম, মানে যখন যে অনেক সময় পাইতাম, অনেক সময় পাইতাম না, তো আমি আবার বাড়ি থেকে আবার পাইতামই।
আচ্ছা।
আর ওখানে কেজি কেজি বিক্রি করার একটা লোক ছিল, তো তখন আমি ভাবলাম যে তাহলে আমি এক কাজ করি, আমি বাড়ি থেকে গাঁজা নিয়ে আসবো, নিয়ে এসে আমি এখানে বেচবো,
মানে গাজা ট্রেড করবেন আপনি, গাজার বিজনেস।
হ্যাঁ। তো পরে আলিয়া আমার সাথে মানে পার্টনার হইল আর কি। আলি বললো ঠিক আছে যা তুই ই করে আনবি, 50 গ্রাম করে গাজা নিয়ে আসবি, মানে 50 গ্রামের প্যাকেট নিয়ে আসবি দুইটা করে, একটা আমার দিবি আমি সেল দিব, আর একটা তুই সেল দিবি, গাড়িতে জগতে তো অনেকেই খায়, তুই গাড়িতে নিয়ে সেল দিবি। চিন্তা করলাম হ অনেকেই তো খায় আর এইসবের লেগে তো আমার কাছে বলেও। তো পরে এক পর্যায়ে মানে শুরু করলাম, প্রায় 2 থেকে 2.5 মাস পর্যন্ত আমি গাজা বাড়ি থেকে যাই বাসে, জায়গা যাই আবার বাসে, আবার আয়া পড়ি নিয়ে আয়া পড়ি, ব্যাগ ছিল আমার কাছে, কলেজ ব্যাগ ছিল, এই কলেজ ব্যাগের মধ্যে করে নিয়ে যাইতাম আনতাম, কোনো সমস্যা হতো না। তো এভাবে আনার পর একদিন হঠাৎ মানে গাজা নিয়ে আসছি, ঢাকা আসছি, ডিবি পুলিশ কিভাবে ইনফরমেশন পায় জানি না, তো ধরতে পারে নাই, কিন্তু মানে গাড়ি থেকে নামছি, নামার পর আমার সামনে মানে ওই মাইকো, সাদা মাইকো নোয়া গাড়ি, ঠিক আছে, আইসা ব্রেক করে, ব্রেক করার পর তখন আমি মানে বুঝতাম যে এগুলা দিয়ে ডিবি পুলিশরা বেশি চলাচল করে। তো গাড়ি ব্রেক করার পর গাড়ি থেকে যেমন দেখছি যে নামছে, অমনি আমি এক চিপা দিয়ে মনে করেন যে দৌড় দিছি, দৌড় দিয়ে আমি ওখান থেকে পলাই, পলানোর পর তখন আর আমারে ধরতে পারলো না। তো তখন আমি বিষয়টা মানে একা একাই গিয়ে ভাবলাম যে যদি আমি ধরা খাইতাম তাহলে তো আমার অনেক টাকা লাগতো, আর আমি এতগুলা টাকা এর জন্য তো আমি আমার বাবা মার কাছে তো আমি বলতে পারবো না, কারণ আমার বাবা মা তো আরো আমার উপর মানে ই হয়ে যাবো টাকার জন্য, যদি বলি যে আমি ধরা খাইলে দেখি যে কম করে হলো 20,000 টাকা লাগে, এতগুলা টাকা কিভাবে দিব। তো এই জিনিসটা চিন্তা করে কইলাম না এই জিনিস আর আমি করবো না, নিজের থেকে এগুলো আর কি মানে তখন থেকে আনা ছাইড়ে দিলাম, কিন্তু খাওয়া কিন্তু কন্টিনিউ আছে, খাওয়া সারি নেই, খাওয়া চলতেই। তো পরে গাজা সেল বাদ দিয়ে দিলাম, বাসে ডিউটি করি, তখন এই যে ওই ড্রাইভার রাজু ভাই আবার মানে বাবা খাইতো, তো তখন আমার করলো কি টুঙ্গি বস্তিতে আমার পাঠাইলো, আমার টাকা দিল, টাকা দিয়ে পাঠাইলো, কয় যা আনতে গিয়া 2 পিস বাবা নিয়ে আইবি,
ওকে
আমি গাড়িটা হাউস বিল্ডিং থেকে ঘুরাই আনি, তুই ঘুরাই আনতে এই ফাঁকে যাই নিয়ে আইবি। তো আমি গেলাম ওখানে থেকে বাবা যেমনি মানে ওখানে ই করা আছে নিচ দিয়ে মানে রুম করা, ওদের রুমের নিচ দিয়ে একটু মানে টিকিট কাউন্টারের ইয়ার মতো একটু করে কাটা, ওর ভিতর দিয়ে হাত টাকা নিয়ে হাত ঢুকাই দিলেই টাকাটা রাখে দিয়ে ওর হাতের মধ্যে বাবা দিয়ে দেয়, এরকম সিস্টেম।
ওকে।
তো তখন আমি গেলাম হাত দিলাম ওইভাবে টাকা সহ, দেওয়ার পর আমার হাতের মধ্যে 2 পিস বাবা দিল, বাবা নিয়ে আমি আসতেছি আবদুল্লাপুর ওভারব্রিজ, মানে ওভারব্রিজের আগেই মানে ওই টুঙ্গি ব্রিজে, টুঙ্গি বাজার থেকে আসতে যে ব্রিজে, ব্রিজ পার হওয়ার পর আমাকে মানে পুলিশে ডাক দেয়।
আচ্ছা।
এই ছেলে এদিকে আস। তো আমি গাছে যাই, কয় কোথায় গেছিল, আমি কই স্যার টুঙ্গি বাজার, কয় টুঙ্গি বাজার কি করো, আমি কই স্যার আমি গাড়ির স্টাফ, কয় কোন গাড়ির স্টাফ, অমুক গাড়ির স্টাফ, পরে কয় লাইনম্যানের নাম কি, অমুক, কয় পরে পরে কয় হ্যাঁ ঠিক আছে, তো টুঙ্গি বাজারে গেছিলা না অন্য কোথাও গেছিলা, এভাবে বললো ডাইরেক্ট। আমি কই না স্যার অন্য কোথাও যাইনি, কয় তোমাকে কি সার্চ করতে পারি, ডাইরেক্ট এইভাবে বললাম, তোমাকে কি সার্চ করতে পারি, তো আমি বললাম আইনের লোক যার জন্য বললাম আমি না করলাম না, ঠিক আছে স্যার, দেখেন আমি আবার মানে চিপা পকেটে রেখে দিছিলাম তো, যাতে বুঝতে না পারে, ফার্স্টে ওই পকেটে আগে হাত দেয়।
আচ্ছা,
দেওয়ার পর দিয়ে পায়, পাওয়ার পর আমায় এদিকায়, তখন আমার সাইডে নিয়ে যায়। যাওয়ার পরে কয় এডি কি, আমি পরে স্বীকার গেলাম যে এগুলা বাবা। পরে কয় বাবা এগুলা নিয়ে কি করতেছিস, এগুলো বেচস? আমি কই না স্যার, এগুলো বেচি না, আমি যে দুই পিস অন্থেক যাই নিয়ে আসলাম, তাও আমার উস্তাদে পাঠাইছে। কয় তোর উস্তাদের নাম কি? অমুক। বললাম। বলার পরে পরে কইতেছে যে তোর উস্তাদ যে ফোন দে। উস্তাদের নাম্বারে ফোন দিলাম, উস্তাদের নাম্বার বন্ধ। দেওয়ার পরে কইতেছে যে তোর তো এখন চালান দিয়ে দিব। আমি কইতেছি স্যার আমার চালান দিবেন বলতে, আমি স্যার গরিব মানুষের ছেলে, আমার চালান দিয়ে এর কোনো লাভ হইব না স্যার, আমার জেলখানায় পয়সাই মরতে হইব, কারণ আমার ছাড়ানোর মতো সমর্থ কারণ নাই। পরে কইতেছে এক তোর উস্তাদ রে কি, এখন তুই বিচার বের করা পারবি যদি আমাদের একটা কনস্টেবল সাথে দিয়ে দেই? পরে কইতেছি হ্যাঁ স্যার, খুঁজা বের করতে পারবো। পরে কয় না, তোর এইভাবে ছাড়াও যাবো না, তুই তোরা গাড়ির স্টাফ লাভ দিয়ে আরেকটা গাড়ির মধ্যে উইটা পড়লি, তোর তোরা তো চালু ঠিক আছে, তাহলে তো তোরে ছেড়ে দেওয়া হয়ে গেল গা, খারাপ তোরে দেখ কেমনে কি করণ লাগে দেখতেছি, গাড়ি আইতেছে তোরে গাড়িতেই উড়াই দিতেছি। পরে কইলাম যে না স্যার এই কাজ করেন না। তো পরে আমারে পুলিশ বক্সে বসায় রাখলো, রাইখে কইতেছে তুই এখানে বসে তোর গাড়ি যখন আসবো খালি খেয়াল করবি, তোর গাড়ি আমাকে দেখাই দিবি, উস্তাদের কাছ থেকে জরিমানা আদায় করুন। পরে আমি আর গাড়িও খুঁজে পাই না, আমার উস্তাদ হয় না। পরে আমার বসায় রাখতে রাখতে রাত্রে একটা বাজে, তখন আমার করলো কি, আমার লাইনম্যানের সাথে আলাপ করলো ফোনে। পরে কইলো যে আসলে তো এরকম এরকম আপনার এক স্টাফ এরকম এরকম কাজ করছে, তো এটা কি করবো কোন? পরে আমার সাথে সরাসরি কথা বললো। পরে বলতেছে কি রে কি কইরি, এখান করছস? পরে কইলাম হ ভাই ভুল করে পালাইছি, উস্তাদে পাঠাইছে এর লেগে। পরে কইতাছে কয় তাইলে এখন কি করবি কত দিহি? পরে কইলাম ভাই আমার কিছু করার নাই, আপনারা যদি একটা কিছু করে দেন তাইলে আমি বাসি, নইলে আমার আর কিছুই করার নাই, আমার এরকম সমর্থন নাই যে আমি একটা হাজার টাকা দিয়ে আমি আনতে ছুড়ে দিব। পরে কইতাছে কই কি যে করস, তো করে নিয়ে তো পারি না, খারা রাজুরে ধরে লই, তারপরে তো দুইটারে একলগে বানাইম। পরে কইলাম যে ভাই পরে যা করার কইরে না, ওনাকে আমার এনতে ছোড়ান। পরে দে ইয়ারে দে ওসি সাবরে দে, এই কথা কইল। পরে দিলাম, দেওয়ার পরে হেরে কি জানি কইল, কোয়ার পরে পরে আমার কইতেছে ওসি সাব কইতেছে হন তোর কাছে কি কি আছে বের কর দিহি। পরে আমার কাছে তন ছিল খালি পাঁচটা টাকা, পাঁচ টাকা ছিল আর ওই দুই পিস বাবাই ছিল, আমার কাছে টাকা ছিল না, ওই উস্তাদের ইয়ার টাকা দিছিল, এই টাকা দিয়ে তো কিনছি। তো পরে কইতেছে আর একটা মোবাইল ছিল আমার কাছে, এই কম দামি একটা মোবাইলই ছিল পাটুনালা, তো আমার কাছ থেকে মোবাইলটা রেখে দিল, দিয়ে কইল যে তোর লাইনম্যানের সাথে কথা হইছে, তুই ই করবি কালকে পাঁচশো টাকা দিয়ে আমার কাছ থেকে মোবাইলটা লয়ে যাবি, আর নইলে তোর লাইনম্যানের কাছে দিবি টাকাটা, দিয়ে ওর কাছ থেকে মোবাইল লইবি। তো রাত্রে বাজে একটা,
আচ্ছা
ওই টাইমে আমার ছেড়ে দিল, আমার দৌড় ছিল সন্ধ্যা সাতটায়। ছেড়ে দেওয়ার পর আমি আমার উস্তাদ খুঁজতে থাকি, আবদুল্লাহপুর শহরে খুঁজে দেখি নাই, গাড়ি নাই। পরে আমি একটা উত্তরবঙ্গের একটা গাড়িতেই উঠে আমি বাইপেল পর্যন্ত যাই, বাইপেলে যাই রে, তারপরে অন্তে আবার নবীনগর যাই, নবীনগর যাই খুঁজি, নবীনগর যাই আমার উস্তাদ রে পাই না।
আচ্ছা,
তো নবীনগর উস্তাদ রে যখন না পাই, না পাওয়ার পর তখন ওখানে নবীনগর রাত্রে হিজড়া আর কিছু মানে ইয়ারা ওখানে ই করত কিছু, ওই যে
বুঝতে পেরেছি হ্যাঁ বলুন। তারপর
তখন আমার একটা হিজড়া আর কি ডাক দেয়, ডাক দেয়া কয় কি রে তুই কাউরে খুঁজস? তো আমি কই হওয়া আমার উস্তাদ রে খুঁজি, আমার উস্তাদ গাড়ি লয়ে যে কই গেছে ঠিক আছে খুঁজা পাইতাছি না। পরে কয় তোর উস্তাদ রে পরে খোঁজ, হন এদিকায় আমায় ডাক দেয়, ওদিকে ডাক দেওয়ার পরে কয় এদিকায় চিপাই নিয়ে যায়। তখন আমার কয় কি রে? তো আমি কই কি? পরে কয় খুঁজস নামত না? তো আমি কই না বুঝি না। পরে কয়
বিরতি শব্দ যেহেতু আমরা শুনতে পেয়েছি, আমাদেরকে বিরতি নিতেই হবে, এখান থেকে ফিরবো, চার মিনিটের বিরতি নিচ্ছি। প্রিয় শ্রোতা, এখানে একটা গুড নিউজ দিতে চাই, সেটা হচ্ছে যে অনেক অনেক দিন অপেক্ষার পর বহুল প্রতীক্ষিত আমাদের সেই প্রিয় বইটি যাহা বলিব সত্য বলিব বইটি এই সপ্তাহে বাজারে আসতে যাচ্ছে, এবং যারা দীর্ঘ বেশ কয়েক মাস ধরে এই কথাটি শুনছিলেন তাদের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। আমরা খুব শীঘ্রই বইটি আপনাদের হাতে তুলে দেব, এবং বইটি শুধু যারা প্রি অর্ডার করেছিলেন, যারা বুকিং দিয়েছিলেন তারাই পাবেন, এবং যারা এখন পর্যন্ত দেননি তাদের জন্য শেষ সুযোগ। যদি বইটি আপনি সংগ্রহ করতে চান, ফোন করবেন 16297 এই নাম্বারে। আমি আবারও বলছি, বইটি যদি আপনি সংগ্রহ করতে চান তাহলে ফোন দেবেন 16 8297 এই নম্বরে, এবং বইটির দাম ধরা হয়েছে মাত্র 200 টাকা, বাংলা এবং ইংরেজি অনুবাদ সহ। আর দেশের বাইরে থেকে যারা বইটি সংগ্রহ করতে চান তাদের জন্য আমি একটি ফোন নম্বর দিয়ে দিচ্ছি, 01840521 797। আমি আবারও বলছি 01840521 797। এই নম্বরটি শুধুই যারা দেশের বাইরে থেকে এই বইটি সংগ্রহ করতে চান তাদের জন্য। যাহা বলিব সত্য বলিব বইটি খুবই এক্সক্লুসিভ একটা বই, এবং এই প্রথম যাহা বলিব সত্য বলিব প্রায় 250 পর্বের কাছাকাছি এসে এই প্রথম একটি বই বের করলো যাহা বলিব সত্য বলিব। এবং বইটি সম্পর্কে আমরা একটা কথাই বলছি, জীবনে কোনো ভুল সিদ্ধান্ত নেবার আগে, অপরাধ করবার আগে বইটি আপনার অন্তত একবারের জন্য হলেও পড়ে দেখা উচিত। ফিরে আসছি ঠিক 4 মিনিট পর।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োর সেলফ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োর সেলফ।
আর একবার স্বাগত। 4 মিনিট পর আপনারা শোনা শুরু করলেন রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব এবিসি রেডিও এফএম 89.2 তে। আপনারা আসতে পারেন আমার ফেসবুক পেজে, পেজের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj। মিলনের জীবনের অপ্রিয় সত্য আমরা শুনছিলাম। হ্যাঁ মিলন, আমরা যেখানটায় ছিলাম তারপর
পরে বলতেছে যে বুঝছ না, আমি পরে বললাম না, কয় এদিকে দেখি তোর কাছে টাকা আছে। আমি কই না, আমার কাছে টাকা নাই। কে কই কি আছে? আমার কাছে কিছুই নাই। কে তোরে কয় মোবাইলও নাই। কে পরে আমার কয় খালি পকেট আইসোস জানতে। এই কথা করার পর আমি অন্ত পড়ি, অনেক ক্ষুধা লাগছে আর কি, মানে খাই নাই। কে দুপুরে খাইছিলাম, সন্ধ্যার সময় তো আর খাই নাই। কে এর মধ্যে পুলিশে তো আটকায় রাখছিল আমারে। পরে খিদায় আমি মানে হাঁটতেও পারতেছি না, রাত তো হয়েছে অনেক, গাড়ি ঘোড়াও নাই। এমনিতে তো দিনের বেলা হইলে পরে গাড়ি ঘোড়া পাওয়াই যায়, আর অনেক ড্রাইভারগুলোর সাথে পরিচয় আছে, তাতে ভাড়া না হইলেও টাকা না থাকলেও গাড়িতে উঠে আসতে পারতাম। কিন্তু তখন তো আর গাড়িও নাই, রাতের বেলায় অনেক রাত হয়ে গেছে। তো পরে হাইডে হাইডে আমি আস্তে আস্তে বাইপেল পর্যন্ত আহি। পরে দেখি যে একটা মানে পরিচিত এক ড্রাইভার গাড়ি করতেছে, ভরতেছে। তো ওর গাড়িতে উঠে আমি আবদুল্লাহপুর আহি। আবদুল্লাহপুর আসার পরে দেখি যে আমার উস্তাদের দেখি, তারপরে আমার উস্তাদের পরে আমার ডাক দেয়, আমার জিগায় কি যে কি ছিল তোর কি সমাচার। পরে কই যে উস্তাদ এই কাহিনী, পরে কাহিনী উন্ন পরে উস্তাদে আমার 100 টাকা দেয়, দিয়া কই যা এটা দিয়া তুই যা ইয়াতে গোসল কইরা, ওই মাছের আড়ত থেকে গোসল কইরা, তারপরে খাওয়া দাওয়া করে তারপরে আয়, তারপরে শুনতেছি বাকি টুক কি হয়েছে না হয়েছে। পরে গেলাম যাই রে গোসল মুসল দিয়ে আইলাম আওয়ানের পরে। পরে কইলাম উস্তাদ এই কাহিনী তো আসলে আমি আপনার লগে আর থাকবো না, আপনারা মনে করেন যে এই করেন এইভাবে এইভাবে পাঠান জায়গায় পাঠান, এগুলো নিয়ে রিক্স হয়ে জায়গা, এগুলো আমি পারবো না। পরে কই কি কস বেড়া, এগুলা কোন ঘটনা হইলো ধরবো, মামু কইবি, মামু আমার কই মামু কইবি, পুলিশ গো মামু কইবি, তাই ছেড়ে দিব। ঠিক আছে মামু, এই কাহিনী কিছু টাকা পয়সা হাতে থাকলে দিবি ধরে, তাই হয়ে যাইবো গা। আমি কই তাই হয়ে যাইবো গা, কই হ। আমি কই কি ব্যাপার, মানে একা একাই ভাবি যে মামু কইলে ছেড়ে দিব, এটা কেমন হয়। আচ্ছা যদি মামু কয়ে ছেড়ে দেয়, যদি ঘটনা সত্যি হয়, তাহলে আমি এক কাজ করুম কি, আমি যে জায়গায় থাকতাম জামগড়া এখানে, তো এগুলা বাবার ক্রাইসিস, মানে সময় পাওয়া যায় সময় পাওয়া যায় না, তাহলে আমি ভাবাই বেশ এরকম চিন্তা ভাবনা করলাম। করে গেলাম আমি টুঙ্গি অধ্যে বাবা লয়ে যাইমু, এনতে লয়ে যাইমু 120 টাকা করে, আমি বেশ 150 টাকা করে, এরকম এটাই গেলাম 30 টাকা করে বাইরে আমার পতি দেয়। তো এরকম ই করে আমি 3 দিন নিয়ে যাই আর কি, মানে 3 দিন নিয়ে যাই, বেচছি ভালোই বেচছি। 4 দিনের দিন ওখানের এক স্থানীয় লোকে আমার কাছে টাকা চায়, কয় টাকা দে 5,000। ওরা আমি কই কিসের লাগে ভাই, কয় তুই যে সব বেসস এগুলো বেচলে আমার খাওয়াইতে হইব, 5,000 টাকা খাওয়াইবি তাহলে রিল্যাক্সে ব্যবসা করবি, কেউ কিছু করতে পারবো না। পরে আমি কই আপনার কি লেগে খাওয়াই, যদি আমার পুলিশে ধরে তখন আপনি আমার দেখবেন। পরে কয় দেখ বেশি কথা কইস না, বেশি কথা কইবি একদম ফাঁসাই দিব। আমি কি ফাঁসাই দিবেন, কয় তোরে পুলিশ দিয়ে ধরাই দিব। আমি কই যদি ব্যবসা না করি তখন কি করবেন, কয় ব্যবসা না করলে তো না করলি, তাহলে তো আর কোনো ঝামেলাই নেই। আমি কই আমি আর ব্যবসায় করবো না। পরে আমি ব্যবসায় ছেড়ে মানে 3 দিন যে ই করলাম, 4 দিনের দিন যে জিনিস লয়ে গেলাম, ওই শেষ হওয়ার পরেই মানে 10 পিস করে নিয়ে যেতাম। ওটি শেষ হওয়ার পরে আর আমি এটা ধরি নাই, ওটাও ছেড়ে দিলাম। দিয়ে দেখলাম যে আসলে না, আজব ঢাকা শহরে আনে অনেক মানে কাহিনী হয়ে যায় অনেক কিছু মানুষের সাথে, আমি আর শহরে থাকবো না। আমি আবার বাড়িতে চলে যাই।
আচ্ছা,
তো বাড়িতে চলে যাওয়ার পর তখন ওইবার গিয়া দেখি যে আমার আপন ফুবু এগো বাড়িও নদীয়ে ধরছে। নদীয়ে ধরার পর নদীর মধ্যে জায়গা গেছে, তো যাওয়ার পরে পরে আয়া বাড়িতে আঙ্গো আনে বাড়ি করব, মানে এরকম ইয়েতে আইসে ফুবু আইসে আয়া আব্বার লোক আলাপ করতেছে যে এরকম এরকম আমগো বাড়ি তো নদীয়ে ধরে ফেলাইছে, মনে হয় 2-4 দিনের মধ্যে সম্পূর্ণ নদীর মধ্যে যাইব, তো আমগরে তো থাকার ব্যবস্থা করুন লাগবো। ওরে আব্বা কইল যে ঠিক আছে, তাইলে তোমরা ই করো আনে আয়া বাড়িতে জায়গা আছে ইয়ানে ঘর উড়ায় থাইকো। তো পরে আসে, আসার পর আনে গরু উড়ায়, তো আমিও সাথে সাথে মানে সহযোগিতা করি এই জিনিসপাতি আনে এগুলা ই করি। তো আমার এই ফুফাতো বোন ছিল, তো আমার ফুফাতো বোনের সাথে মানে আমার ইচ্ছা ওর ইচ্ছা দুইজনের ইচ্ছাতেই আর কি সম্পর্কটা হয়ে যায়।
আপনি একের পর এক এই ধরনের অনৈতিক সম্পর্ক করে যাচ্ছেন, আপনার বিবেকে বাধত না যে এই কাজগুলো অন্যায় হচ্ছে বা এই ধরনের সম্পর্কে গিয়ে আমি অসুস্থ হয়ে যাচ্ছি?
আমি তখনও বুঝতাম না।
বুঝতাম না, ওকে। তারপর
তো পরে কয়েকদিন পরই আর কি মানে কেউ জানতো না, কয়েকদিন পরই আমার আবার একটা চাকরির একটা ই হয় ঢাকায়, মানে আমি যে আগে চাকরি করতাম ওই জায়গার সুপারভাইজার আমার ফোন দেয়, কি রে তুই কি চাকরি করবি, যদি করস তাহলে লটারি মেশিনটা চালাইতে পারবি, মানে যদি ই করস সুযোগ সুবিধা ভালো হইব, বেতন ভালো হইব, তো যদি চাকরি করস তাহলে। পরে আমি যোগাযোগ করে কইলাম যে আচ্ছা তাহলে আমি আবার যাইমু, কিন্তু যাই এবার থাকবো আমি গোপনে, আমি আর ওইভাবে মানে খোলামেলা ভাবে ঘোরাফেরা করবো না, কারোর লোকের দেয়া সাক্ষাৎ করবো না, খালি ডিউটি করবো আর ইয়েতে থাকবো, এরকম চিন্তা ভাবনা করে আমি আবার ঢাকায় আয়া পড়লাম। আর পরে বাড়ির থেকে আবার ওর বিয়ের আমার ফুয়াতো বোনের বিয়ের কথা হয়, পরে ওই আমার ফোন দেয় দিয়ে কয় যে আমার তো বিয়ের আলাপ করতেছে, তো আপনি কি কন না, আপনি তো একটা ব্যবস্থা করুন লাগবো, আমি তো অন্য কোনো জায়গায় বিয়ে হইতে পারবো না বললো। বলার পরে পরে বললাম যে দেখো আসলে আমি চাকরিটা নিলাম মাত্র, আর এই মুহূর্তে আর আমার চাকরি ছাইরে আমি যাহারও আমার ই নাই, আর ছুটি চাইলেও ছুটি দিব না, তুমি এক কাজ করো তুমি বিয়ে না করে দাও। কয়ে আমি না করছি কিন্তু কেউ মানে না, বিয়ে কি সম্পূর্ণ ঠিক? হ্যাঁ ঠিক, তাইলে এখন কি করা যায়? পরে কয় আমি কিছু জানি না, আপনি ভালো জানেন। পরে আমি ওরে কইতেছি যে আসলে দেখো যদি ভালো হয় মানে ভালো ঘরের হয় তাহলে তুমি বিয়েতে রাজি হয়ে যাও। পরে ওই আমার বলতেছে কয় আপনি এটা কিভাবে ভাবতে পারলেন যে আমি অন্য জায়গায় বিয়ে বলবো, অন্য জায়গায় বিয়ে বোনের আগে আমি মরে যাই মুগা? যখন এই কথা কইছে তখন আমার ওই যে রিতার কথা মনে হয়ে গেছে যে না এটা তো অসম্ভব, যদি ও যদি এরকম কাজ করে ফেলায়, ওটা তো মানে অপরিচিত লোক আসিল যার জন্য মানে জানতো না কোন ই হয় নাই, কিন্তু এটা তো নিজের মধ্যে যদি জানাজানি বাই চান্স হয়ে যায় তাহলে তো মানে অনেক কিছু হয়ে যাবো। পরে ওরে কইলাম দেখো পাগলামি করো না, দাঁড়াও আমি একটা কিছু ডিসিশন তোমার জানাইতেছি। পরে ওই করলো কি আমার জানাইতে দেরি হয়েছে, মানে আমি জানাইতে চাইছি যে আমি তোমারে আজকে বিকেলে জানাইতেছি, মানে যেদিন ফোন দেওয়া হয় সেদিন আজকে বিকেলে জানাইতেছি, ওই দিন আর জানাইতে পারি নাই, তার পরের দিনও জানাইতে পারি নাই। তারপরের দিন শুনি ফোনে মানে আমার আম্মা বলে, একই বাড়িতেই তো আমার আম্মা বলে, আমার আম্মা আবার ঘটনাটা শুনে ফেলাইছে আমার আম্মার কাছে, ওই আবার শেয়ার করছে যে মামি হয়তো শেয়ার করছে, মামি এই কাহিনী আমি মিলন ভাইরে ভালোবাসি ঠিক আছে, আর বলে স্যার অন্য কাউরে বিয়ে করাবার মনে। তো তখন আমার কাছে এই জিনিসগুলো শেয়ার করার পরে পরে আমার আম্মা আবার পরে ফোন দিয়ে বলতেছে মানে ওই সুইসাইড করতে যায়, তো আমার আম্মা বলতেছে কি রে দীপার সাথে তোর কোন সম্পর্ক, মানে আমার ফুয়াতো বোনের নাম ছিল দীপা। তো আমি বললাম যে হ্যাঁ সম্পর্ক। পরে কয় যে তুই ওর তো বিয়ে ঠিক করে ফেলাইছে তুই কি কস? পরে আমি কই যে ওর বিয়ে ঠিক করছে যদি ভালো হয় তাইলে দিয়ে দিবার কো বিয়ে। কয় ভালো আর মন্দ কি, ওই তো তোর ছাড়া অন্য কাউরে বিয়ে করবো না, ওই তো সুইসাইড করবার গেছিল। পরে কইলাম কো কি ওই সুইসাইড করবার গেছিল, ঠিক আছে তাইলে ওর সাথে আমি একটু কথা বলাই দিই। পরে ওর সাথে কথা বললাম, বলার পরে ওর এক কথাই যে তুমি আমার বিয়ে করবে কি না, যদি বিয়ে না করো তাহলে আমার বাঁচার কোনো আশা নাই, তুমি সেটাও বলো আমি আমার ব্যবস্থা করে নিব। তো তখন বললাম যে তাহলে এত আমার বাবার রাজি করানো লাগবো, আমার বাবা তো বিষয়টা মেনে নেয় কিনা। তখন আমার বাবারে বললাম, বলার পরে যে আব্বা আমি তো এরকম এরকম ঘটনা ঘটে এসেছে, তখন আপনি কি কন? নিজের মধ্যে নিজেরই বাগ্নি চিন্তা করে কইতেছে তুই যা ভালো বুঝস, তুই বিয়ে করবি তুই নিয়ে সংসার করে খাবি, তোর তোর যা ভালো মনে হয় তুই যা ভালো বুঝস তাই কর। আম্মারে কই আম্মাও একই কথা কই তোর যা ভালো হয় তুই তাই কর, মানে যার কাছে কইবার যাই এই এক কথাই কয়,
তোমার সিদ্ধান্ত তুমি।
তো তখন ওরে কইলাম ঠিক আছে, এখন তোমার মায়ে কি কয়, মানে আমার ফুপুর কথা কইলাম, ওরে কয় আম্মা তো রাজি না, তোমার মায়ের রাজি না তাহলে কেমনে হয়, কয় এখন একমাত্র তুমি পারো আমারে রাজি করবা। তো পরে আমি ফোন দিলাম, দিয়ে পরে বললাম যে ফুপুকে বললাম তখন যে ফুপু এরকম এরকম ঘটনা, তো আমি আসলে দীপারে আমি ভালোবাসি, দীপাও আমার ভালোবাসে, এখন আপনি কি বলেন? না না এগুলে হয় না, এগুলে ভালোবাসা বাসি এগুলে বুঝি না, ওর বিয়ে ঠিক করতেছি, ওর বিয়ে নিয়ে আলাপ চলতেছে, ওর বিয়ে দিয়ে দিব, কোনোদিন এগুলে আজে বাজে কথা মুখ দিয়ে বাইর করিস না, নিজের মধ্যে দরকার নেই। তো তখন আমি মানে অনেক রিকোয়েস্ট করলাম যে আসলে দেখেন ওরা তো সুইসাইড করতে গেছিল, এটা তো আপনারাই ভালো জানেন আমার চেয়ে, আমি তো শহরে থাকি, তো আসলে যদি ওই যদি এরকম হয়ে যায় তখন তো আমারে দায়ী করে ফলাবেন, আর তাছাড়া আমি নিজেও একটা কিছু হয়ে যেতে পারি, কারণ দুইজন দুজনের ভালোবাসি। পরে কয় যে আচ্ছা আমি দেখি তাইলে এটা ভেবে নেই, দেখি আর ভাই বোন আছে ওর সাথে আলাপ করে নেই, তো তারপর জানাই। তো পরে সবাই মিলে বসে আর কি আলোচনা করে, আমার আরো ফুপুরা আরো বসে বসে আলোচনা করে এক পর্যায়ে মানে সিদ্ধান্ত নেয় যে হ দিয়ে দিব। তো পরে মানে দীপার কথা হয়েছে যত দ্রুত, মানে ওর একটাই চিন্তা যদি অন্য কোনো মানে যদি আবার জোরপূর্বক দিয়ে দেয় যত দ্রুত বিয়েটা হয় তত তাড়াতাড়ি ভালো। তো আমার কইতেছে যে মানে খাওয়া দাওয়া ছেড়ে দিছে, খাওয়া দাওয়াই করে না, তো আমার কইতেছে যে তুমি আমার বাঁচাইতে চাইলে তুমি খুব দ্রুত ব্যবস্থা করো একটা, কারণ আমার খাওয়ান দাওয়ান আমার কোনো কিছুই ভালো লাগে না, আমার উপরে মানে টর্চার করার চেষ্টা করে যাতে আমি তোমার ভুলে যাই। তো তখন ওরে বললাম যে আচ্ছা আমি দেখতেছি, তখন দেখতেছি বলে পরে আমি অফিসে জানাইলাম, আমার অফিসে জানাইলাম যে আমি তো আসলে নতুন চাকরি নিলাম, তো আমার এরকম এরকম ঘটনা, আমি একটা মেয়েরে ভালোবাসতাম নিজের ফুয়াতো বোন, তো এরকম বিয়ে ঠিক করছে, মানে বিস্তারিত সম্পূর্ণ ডাইরেক্ট আমি ক্লিয়ার ভাবে সুপারভাইজারের কাছে শেয়ার করলাম। তো আমার সুপারভাইজার বলতেছে যে তাহলে তো তোর যাওয়াটাই উচিত, মানে ওই রিতার ব্যাপারটাও মানে শেয়ার করলাম যে দেখেন এরকম আগে একটা মেয়ের সাথে সম্পর্ক হয়ে কিন্তু এরকম হয়ে গেছে, বাট আমি আর চাই না যে আরেকটা জীবন আমি এইভাবে নষ্ট করে ফেলাই, একটা জীবন তো আমি নষ্ট করেই ফেলাইছি আমার ভুলের জন্য, তো আমি চাই না আরেকটা জীবন নষ্ট করি, আর এটা আমার নিজের মধ্যে এটা নষ্ট করা মানে এটা আমার একবারে নিজের জীবন আমার নিজেরই শেষ করা লাগবো, ওই সময় আর আমার কোন রাস্তা থাকবো না। সুপারভাইজার বললো ঠিক আছে যা তোর ছুটির ব্যবস্থাই করতেছি, তোর চাকরি নিয়ে কোনো প্রবলেমই হবো না, যা তোরে তিন দিনের জন্য ছুটি দিন, বেশি দিন দেওয়া যাবে না। তো পরে আমারে অফিস থেকে বললো যে তাহলে তো স্যালারিটাও দরকার, বিয়ে শাদীর ব্যাপার টাকা পয়সা দরকার না, তখন ছিল 4 তারিখ ছিল আর কি, জানুয়ারি মাসের 4 তারিখ, কিন্তু আমাদের স্যালারি দিত 10 তারিখ, ওই তাহলে তো এখন তোর স্যালারি ছাড়াও তো হইতেছে না, চাকরিও নিলি নতুন, মানে চাকরি নিছি ভাঙ্গা মাসে, মানে ওই ডিসেম্বরের আর কি 14 তারিখ 15 তারিখে চাকরিটা নিছিলাম, এরকমই হবো, তো ভাঙ্গা মাসের বেতনটা আর কি। তো আমারে অফিস থেকে তখন করলো কি অ্যাডভান্স সহ, ঠিক আছে, বললো যে স্যালারি সময় হোক তোর জন্য একটা কিছু করতেছি খারাপ। তো ওই সুপারভাইজারের সাথে আগে থেকে আমার পরিচয়, আগে চাকরি করতাম, তো ওই সুপারভাইজার আমার বললো যে তোর জন্য একটা কিছু করতেছি, ওই সুপারভাইজার আমারে স্যালারির সময় মানে 10 তারিখে স্যালারি হবো, তো বাড়িতে আমি ফাইনাল করে দিলাম, ডেট ফাইনাল করে দিলাম যে 10 তারিখে আমার স্যালারি হবো, 11 তারিখে বিয়ে।
আচ্ছা,
পরে ওরাও সবকিছু আয়োজন করলো 11 তারিখে বিয়ে, 2015 সালের এই জানুয়ারি মাসের 11 তারিখে, সেই দিনটা আবার ছিল ইস্তেমার প্রথম মোনাজাতের দিন, তো মানে স্মরণীয় দিন। তো পরে আমার স্যালারির দিন মানে 9 তারিখে আমার স্যালারিটা দিয়ে দিল, মানে আমার পূর্ণ এক মাসের স্যালারি দিয়ে দিল, আমার যা স্যালারি ছিল 7,500 টাকা স্যালারি ছিল, আমার 7,500 দিল, আমার ভাঙ্গা মাসের বেতন আর অ্যাডভান্স সহ আর কি পুরো এক মাসের স্যালারি আমার দিয়ে দিল, যা সুপারভাইজার এই সুবিধাটা আমার অফিস থেকে নিয়ে ই করে দিল। পরে আমি বাড়িতে গেলাম, যাওয়ার পর 10 তারিখে আমি বাড়িতে গেলাম, 11 তারিখে বিয়ে, পরে বিয়ে করলাম, বিয়ে করার পর পরে মানে দীপায় মানে আমার বয়ে তখন বললো যে ওরে রাইখে আমার ছুটি তো অল্প দিনের, তো ওরে রাইখে আমি ঢাকায় চলে আসবো, তো তখন আমার বললো যে আমিও চলে যাব, আমিও ঢাকায় যাব। তো ওরে বললাম তাহলে আমি যাই আগে একটা ব্যবস্থা করি, একটা রুমের ব্যবস্থা করি, তারপরে তো থাকা খাওয়ার ব্যবস্থা করতেই হতো, তো আমি যাই আগে ব্যবস্থাটা করি, তারপর তোমার নিয়ে যাওয়ানোর ব্যবস্থা করতেছি। তো পরে আসার 1 সপ্তাহের মধ্যে আমি সবকিছু মিল করে ফেলাইলাম, রুম ম্যানেজ করলাম, করার পর তারপর দোকান বাকি খাওয়ানোর জন্য দোকানও মিল করলাম, করার পর তারপরে বাড়িতে যায় দীপারে নিয়ে আসলাম, দুইজনে এসে হ্যাঁ ভালোই চলতেছিল, ভালো চলার মধ্যেও আবার একটু বিবাদ ঘটে, মানে ওই চাকরি নিতে চায়, ওই স্বেচ্ছায় চাকরি নিতে চায় যে আসলে একা চাকরি করে মানে থাকাটা ঢাকা শহরের খরচটা কুলানো খুবই কঠিন হয়ে যায়।
মাত্র 5 মিনিটের বিরতি, 5 মিনিট পরই অনুষ্ঠানের শেষ ভাগে আমি ফিরব এবং কি হয়েছে ওর জীবনে শেষাংশে ছোট্ট একটা বিরতি, মাত্র 5 মিনিট পরই ফিরে এসে আপনাদেরকে জানাচ্ছি। এখানে একটা গুড নিউজ দিতে চাই, সেটা হচ্ছে যে অনেক অনেক দিন অপেক্ষার পর বহুল প্রতীক্ষিত আমাদের সেই প্রিয় বইটি যাহা বলিব সত্য বলিবর বইটি এই সপ্তাহে বাজারে আসতে যাচ্ছে এবং যারা দীর্ঘ বেশ কয়েক মাস ধরে এই কথাটি শুনছিলেন তাদের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। আমরা খুব শীঘ্রই বইটি আপনাদের হাতে তুলে দেব এবং বইটি শুধু যারা প্রি অর্ডার করেছিলেন, যারা বুকিং দিয়েছিলেন তারাই পাবেন এবং যারা এখন পর্যন্ত দেননি তাদের জন্য শেষ সুযোগ। যদি বইটি আপনি সংগ্রহ করতে চান ফোন করবেন 16297 এই নম্বরে। আমি আবারও বলছি, বইটি যদি আপনি সংগ্রহ করতে চান তাহলে ফোন দেবেন 16297 এই নম্বরে এবং বইটির দাম ধরা হয়েছে মাত্র 200 টাকা বাংলা এবং ইংরেজি অনুবাদ সহ। আর দেশের বাইরে থেকে যারা বইটি সংগ্রহ করতে চান তাদের জন্য আমি একটি ফোন নম্বর দিয়ে দিচ্ছি 01840521 797। আমি আবারও বলছি 01840521 797। এই নম্বরটি শুধুই যারা দেশের বাইরে থেকে এই বইটি সংগ্রহ করতে চান তাদের জন্য। যাহা বলিব সত্য বলিবর বইটি খুবই এক্সক্লুসিভ একটা বই এবং এই প্রথম যাহা বলিব সত্য বলিব প্রায় 250 পর্বের কাছাকাছি এসে এই প্রথম একটি বই বের করলো যাহা বলিব সত্য বলিব। এবং বইটি সম্পর্কে আমরা একটা কথাই বলছি, জীবনে কোনো ভুল সিদ্ধান্ত নেবার আগে, অপরাধ করবার আগে বইটি আপনার অন্তত একবারের জন্য হলেও পড়ে দেখা উচিত।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োর সেলফ। রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োর সেলফ।
পাঁচ মিনিট পর প্রিয় শ্রোতা আরো একবার স্বাগত রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিবতে। মিলনের জীবনের অপ্রিয় সত্য আমরা শুনছিলাম। হ্যাঁ মিলন, আমরা যেখানটায় ছিলাম তারপর
তো পরে বললো যে তাহলে দুইজনে চাকরি করলে কিছুটা স্বাবলম্বী হওয়া যাবে। তো পরে ওরে চাকরির জন্য পাঠাই, গার্মেন্টস গেটে যায়, যাওয়ার পরে মানে বলে যে না হেল্পার নিবে না।
আচ্ছা
তো হেল্পার নিবে না তাহলে কি অপারেটর নিবে শুধু? আচ্ছা ঠিক আছে, তো অপারেটর নিবে তো তুমি তো পারো না, তুমি তো আর কাজ জানো না, তাহলে কি করবা? ও আমার বলতেছে কই ট্রেনিং সেন্টারে কাজ শিখে তারপরে চাকরি নেওয়া যায়। অনেকে দেখলাম যে এইভাবে ট্রেনিং সেন্টার থেকে মানে গেটে অনেক লোকই তো থাকে, তাদের সাথে কথা বলে দেখছে যে ট্রেনিং সেন্টার থেকে অনেকে কাজ শিখে গেছে, ওদের চাকরি হইতেছে। তো পরে ওরে বললাম যে ঠিক আছে তাহলে আমি তোমার ট্রেনিং সেন্টারে ভর্তি করাই দিতেছি। তো এক ট্রেনিং সেন্টারে আলাপ করি, আলাপ করার পরে বলে যে আপনার ই লাগবে 2000 টাকা লাগবে, 2000 টাকা হইলেই মানে কাজ শিখাই দিবে, মানে একটা মেশিনের কাজ আর কি শিখাই দেবে। তো পরে টাকাও দেই, দেওয়ার পর মানে ওর ভিতরে কেমন যেন একটা অলসতা নেমে আসে আর কি, ট্রেনিং সেন্টারও ঠিক মতো যায় না, মানে কাজের প্রতি তেমন একটা আগ্রহ না। তো হঠাৎ আমি আর কি ওর উপরে রেগে যাই, কি ব্যাপার ট্রেনিং সেন্টারে যাও না? মানে ট্রেনিং সেন্টারে গিয়ে জিজ্ঞাসিলাম তো যে কিরকম হাত চালু হইতেছে বা কি আসে বিষয়ে জিজ্ঞাসি। তো পরে বললো যে ওখান থেকে ওই ম্যাডামে বললো যে ওই তো আসেই না, 2 দিন থেকে আসতেছে না, পরে বাসায় যাই যাই কি ব্যাপার তুমি ট্রেনিং সেন্টারে যাও না, কই ভালো লাগে না। তাই তো ভালো লাগে না, তাহলে তুমি বললা যে এইভাবে এইভাবে নেয় লোক, এইভাবে কাজ শিখার লাগে, তো এইভাবে এইভাবে তোমার কাজ শিখার ব্যবস্থাও করে দিলাম, টাকাও দিলাম, তো তুমি এখন আবার যাইতে চাও না, কারণটা কি? তো পরে মানে ও বলতেছে ভালো লাগে না, মানে আমারও তখন একটু রাগ উঠে যায়, রাগ উঠার পরে আমি একটা থাপ্পড় মারি, মানে মুখে মুখে তর্ক করার জন্য আর কি একটা থাপ্পড় মারি। থাপ্পড় মারার পর ও আমার উপরে রেগে যায়, রেগে যাওয়ার পর মানে আমারও মারবো এরকম এই করে এরকম রাগ হয়ে যায়। তখন ওরে আমি মানে মাঝের মধ্যে ইদিয়া লাঠি দিয়ে এমন একটা আঘাত পাইছিল, আজ পর্যন্ত এখনো ওর এই আঘাতটা এখন পর্যন্ত ওর শরীরে আছে, মানে রাত্রে ব্যথা ব্যথা এরকমই করে। তো যখন ব্যথার কথা বলে তখন আমি বলি যে আরো কি কোনোদিন এরকম করবা? তো বলে না আর কোনোদিন এরকম করব না। আর এর মধ্যে আমার একটু ই হয়ে যায়, মানে একটু ব্যাকগ্রাউন্ডে যাই, নেশার জগতে বিয়ে করার পরেও কিন্তু আমি নেশা করতাম, মানে তেমন একটা না, তো নেশা করতাম। করতেই এরই মধ্যে যে প্রায় মাসখানেক আগেই আমার ছেলে হওয়ার পরেও আমার পেটের মধ্যে এক সাইডে ব্যথা হয়, এই ব্যথার জন্য আমি মানে যদি একটু দৌড়াদৌড়ি বা একটু জোরে হাঁটা চলা করলে পেটের মধ্যে ব্যথা হইতো, তারপরে মানে কোনো কিছু একটু বেশি খাওয়া হয়ে গেল তাও মানে পেটের মধ্যে ব্যথা হয়ে যেত আর খুব মানে ই হইতো, হয়রান লাগতো আর কি। পরে আমি আমার বড় ভাইকে নিয়ে আমি ডাক্তারের কাছে যাই। তো যাওয়ার পর তখন ডাক্তারে আমারে বড় ভাইয়ের সামনে আমার এইভাবে বলে যে আপনি কি কোনো নেশা করেন? তো আসলে আমার বড় ভাই কিন্তু এগুলা কিন্তু জানতো না। তো আমি মানে খুবই লজ্জা পাই যখন আমার ডাক্তার বলে এভাবে, আমি লজ্জা পাই, আমি আর কোনো কথা বলি না। তো পরে ওখান থেকে আসার পর পরে ডাক্তারে আমায় কিছু প্রেসক্রিপশন করে দেয়, দেওয়ার পর যে ওষুধগুলা খাবেন, তো এই ওষুধগুলা এখন আমি কন্টিনিউ খাই আসতেছি। তো এখন মোটামুটি আমি সুস্থ, এখন আগের মতো এরকম মানে দৌড়াদৌড়ি করলে পরে বা হাঁটাচলা করলে যে একটা হয়রান লাগতো, ব্যথা করতো, এটা এখন বর্তমানে এখন তেমন একটা করে না। আর এখন আমি বর্তমানে নেশার মধ্যে শুধু এখন সিগারেটটা আর একটু পান খাই, আর অন্য কোনো কিছুর মধ্যে আর এখন আমি যাই না এই অসুখের পর থেকে। প্রায় এক মাসের বেশি হয়ে গেল প্রায় আর কি আমি এসব আর কোনো কিছুর মধ্যে যাই না। তো আমি আসলে বলতে চাই যে নেশার জগৎটা খুবই ভয়াবহ, খুবই মর্মান্তিক। আসলে কেউ যেন কোনোদিন নেশার জগতে না যায়, আর যারা গেছে তারা যেন বাড়ায় আসে। এই জগতে দুঃখ ছাড়া মানে আর কোনো কিচ্ছু নাই। এই জগতে গেলে পরে টাকারে টাকা মনে হয় না। তাই আমি বলতে চাই কেউ
যেন, আপনি বলতে চাওয়ার আগে আপনাকে আমার কিছু জিনিস বলার আছে। প্রথম কথা হচ্ছে যে একটা মানুষ আপনার ভুলের কারণে মারা গেল, সুইসাইড করলো।
জি,
এটা আপনি বুঝতে পেরেছেন যেটা আপনার একটা বড় ভুল ছিল? এবং আপনি যে ঘটনাটা আজকে এখানে বললেন সেটা কেবলমাত্র একজন ফ্রেন্ড জানতো, যাকে আপনি বলেছিলেন যে কথাটা কাউকে না বলতে, রাইট? যদি সে বলতো, যদি সে সাক্ষ্য হয়ে যেত, তাহলে হয়তো আপনার জীবনটা অন্যরকম হতে পারত। তো আপনি তো এক অর্থে বলা যেতে পারে সৃষ্টিকর্তা আপনাকে বাঁচাইছে, আজকে আপনি কনফেস করতে আসছেন সেই কারণে আপনি বললেন, এটা একটা বিশাল অপরাধ আপনার আপনার জায়গা থেকে। এটাকে আপনি কিভাবে দেখেন, নিজের জায়গা থেকে আপনি কি মনে করেন যে এটা এই বিষয়টাতে আসলে কেন কনফেস করতে গেলেন, কেন হাজার হাজার লাখ লাখ মানুষকে জানাতে গেলেন এতদিন পরে এসে?
আসলে আমার ভেতরে এই এই দুঃখটা মানে এই ভুলটা মানে খুবই একটা কষ্ট দিত যে আসলে আমি খুব বড় একটা ভুল করছি। সবার মাঝে আমি এটা জানাতে চাই যে আসলে আমি এটা অনেক বড় অন্যায় করছি, আমি বুঝতে পারি নাই। তো এখন আমি আসলে বুঝতে পারছি বিষয়টা যে আমি খুব বড় ভুল করছি, তাই আমি ভুলটা সবার মাঝে বলে আমি নিজের মনটাকে একটু হালকা করতে চাই।
যারা এই ধরনের সম্পর্কে যায় এবং একটা মানুষকে সুইসাইডের দিকে ঠেলে দেয় কিংবা একটা মানুষ সুইসাইড করে বা করতে পারে, বিশেষ করে মেয়েরা আমাদের সমাজে আমরা দেখি যে বেশি সুইসাইড করে, সাধারণত মেয়েরা, এবং অনেক সময় দেখা যায় বিভিন্ন গবেষণাতে যে সুইসাইডের কারণ মূলত দু থেকে তিনটি খুব বড় রকমের কারণ যেটাকে বলে। একটা হচ্ছে যে নিজেকে অপমানিত বোধ করা, আর একটা হচ্ছে যে যেটাকে বলে যে মিথ্যা অপবাদ তাদের উপর চাপিয়ে দেয়া, আর একটা হচ্ছে ভবিষ্যৎ অনিশ্চয়তা। এই তিনটা জিনিসের কারণে মোটা দাগে দেখা যায় সাধারণত মানুষ সুইসাইড করে। এবং আমাদের সমাজ ব্যবস্থায় নারীদের যে স্বাধীনতা বা সুযোগ সেটা কিন্তু পুরুষের তুলনায় অনেক অনেক বেশি কোণঠাসা। তো সেই জায়গাটা থেকে হয়তো কোনো একটা ব্যাপার থাকতে পারে যে নারীরা এই তিনটা জিনিস বেশি বোধ করেন এবং সমাজে তাদের সঠিকভাবে বেঁচে থাকাকে অনেক সময় খুব বড় বাধা মনে করে এই ধরনের পথ বেছে নেন। অনেক সময় খুব নিছক কারণেও দেখা যায় অনেক মানুষ সুইসাইড করছে, একেবারে ঝগড়াঝাটি হয়েছে খুব ফালতু কারণে। যাই হোক, সেটা নিয়ে আমাদের যিনি ডক্টর তাজুল ইসলাম আছেন তিনি হয়তো বলবেন, কিন্তু আমার আপনাকে বলার আছে যে যারা এই ধরনের সম্পর্কের মধ্যে যায়, ছেলে হোক বা মেয়ে হোক, এই যে সুইসাইড করে ফেলে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান আপনার ব্যক্তিগত শিক্ষা থেকে?
আসলে আমি তাদেরকে এটাই বলতে চাই যে এটা এর মতো ভুল আসলে আর কোনো হয় না, এটা চরম একটা ভুল। এই ভুল সিদ্ধান্তটা নেওয়া থেকে যেন তারা বিরত থাকে, তারা যেন বোঝার চেষ্টা করে যে আসলে এই সামান্য বিষয় নিয়ে এত বড় একটা অ্যাক্সিডেন্ট করাটা ঠিক না। মানুষ একবার মরে গেলে আর কোনো দিন তো ফিরে আসতে পারে না, আর ভুল কোনো একদিন সংশোধন হয়, বেঁচে থাকলে ভুল সংশোধন করার মতো এই থাকে, কিন্তু মরে গেলে তো আর কোনোদিন সেটা সংশোধন করা সম্ভব না। তাই ভুলেও যেন কেউ কোনোদিন এই সুইসাইড জিনিসটা না করে, তারা যেন বোঝার চেষ্টা করে, নিজে না বুঝতে পারলো কারোর সাথে শেয়ার করে যেন বিষয়টা মানে ক্লিয়ার হয়, তারা যেন এই সুইসাইডের মতো আসলে জঘন্যতম কাজ না করে।
প্রিয় শ্রোতা, আমাদের যিনি সাইকিয়াট্রিস্ট আছেন ডক্টর তাজুল ইসলাম, তিনি পুরো বিষয়টিকে কিভাবে ব্যাখ্যা করবেন সেটাই এখন দেখা যাক। ডক্টর তাজুল ইসলাম, সুইসাইড ইদানিং আমাদের সমাজে অনেক বড় একটা ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। শুধু তাই না, এই সুইসাইডকে কেন্দ্র করে অনেক বড় বড় রকমের সমস্যা আমাদের সমাজে তৈরি হচ্ছে। একটা মানুষ যখন সুইসাইড করে যান, তার একটা সুইসাইডাল নোট একটা মানুষের জীবনকে অনেক সময় ভেস্তে দিতে পারে। অনেকের সময় কি বলবো এটাকে, এখন পৃথিবীতে একটা ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি, নট অনলি দিস, কিছুদিন আগে একটা গেম এবং এখনো সেটা আতঙ্ক আছে। ইন্ডিয়াতে বেশ কয়েকটা ঘটনা ঘটেছে, আমরা এরকম শুনেছি আমরা জানি না, অফ দ্য মানে সেই রকম প্রুফ আমাদের হাতে নেই, সেটা হচ্ছে যে ব্লু হোয়েল যে গেমটা, সেটা নিয়েও আমরা দেখি যে এটা সুইসাইডাল গেম, সেটা নিয়েও বিভিন্ন রকমের ব্যাপার স্যাপার ফেসবুকে চোখে পড়ে। তো সবকিছু মিলিয়ে আসলে আমাদের সামাজিক বুনিয়াদ বা ফ্যামিলি এডুকেশনের জায়গাটা কি আসলে অনেক বেশি নড়বড়ে হয়ে গেছে, যে কারণে আজকে বাচ্চারা বিশেষ করে কিশোররা কিশোরীরা এই ধরনের মরণঘাতী স্টেপ বেছে নিচ্ছে? আপনার কি মনে হয় ওর ঘটনা সবকিছু মিলিয়ে?
পরিবারের এবং তার বাবা দুটো বিয়ে করেছে, তারপরে সে অত্যাচার সহ্য করতে না পারে শহরে চলে এসে। আমি আগেও বলেছি আমরা এই অনুষ্ঠানে যতগুলো অনুষ্ঠান দেখেছি যারা খারাপ পথে যায়, বখাটে হয়ে যায়, অপরাধী হয়, তাদের একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ছোটকাল থেকেই তারা একটু বখাটে পড়ার মতন তারা ঘর ছেড়ে সংসার ছেড়ে চলে আসে। সেই ক্ষেত্রে তারপরে তারপরে বাসের হেল্পার এই সমস্ত কাজ করছে, কিন্তু যেটা এই বয়সের ছেলেমেয়েরা করে কিন্তু তার ব্যাপারটা লক্ষণীয়। আমরা সেটা সবাইকে সবসময় বলবো যে সে একটা মেয়ের সঙ্গে সম্পর্ক করছে, সম্পর্ক করা মানে কিন্তু সঙ্গে সঙ্গে সে শারীরিক সম্পর্ক করেছে এবং তার বোন জেনে ফেলে ওই মেয়েকে বকা দিতে সে মেয়ে চলে গেছে এবং সে আবার তখন করছে যে গ্রামে গেছে, সেখানে গিয়েও আবার আরেকটা সম্পর্ক করছে আরেকটা মেয়ের সঙ্গে, সেখানেও সে ফিজিক্যাল রিলেশনশিপ করছে। এরপরে যে সে বিয়ে করলো সে যাতে তার সঙ্গে সে সম্পর্ক করেছে, এই যে এত অল্প বয়সে ছোট কালে থেকে, হ্যাঁ প্রথমত তারা সম্পর্ক তৈরি করে তারপরে শারীরিক সম্পর্ক কিন্তু করে ফেলে। আমাদের সামাজিক অবক্ষয় কতটুকু গেছে, নৈতিক অবক্ষয়, ধর্মীয় বিশ্বাস এবং চেতনা, আমাদের আমরা কোন নিম্ন পর্যায়ে চলে গেছি, আমরা আমাদের সন্তানদেরকে বা আমাদের আশেপাশে আত্মীয় স্বজনদেরকে আমরা এই এই যে ঘটনাগুলি ঘটতেছে ওই মেয়েরাই বা আমাদের যারা শিক্ষণীয় সেটা হচ্ছে যে মেয়েরা কি করে সম্পর্ক করার সঙ্গে সঙ্গে তার সঙ্গে মানে শারীরিক সম্পর্কে যায়, যার সঙ্গে তার বিয়ে হবে কিনা বা বিয়ে হলো সেটা টিকবে কিনা সে নিশ্চয়তা পায় না। এখানে মেয়েদের ভূমিকাটাই আমি একটু বেশি গুরুত্বপূর্ণ বর্ণনা করতেছি যে সে জায়গা তো লুবি আছে, তারা তো সম্পর্কের নামে অনেক কিছু করতে চাবে কিন্তু নিজেকে এভাবে বিক্রি দেওয়া, নিজেকে এভাবে সর্বশান্ত করে দেওয়ার আগে ভাবতে হবে অনেক কিছু। যেমন প্রথম মেয়েটা যে ফিজিক্যাল রিলেশনশিপ করলো তারপর তো তার বোনের বকাকে সে বেঁধে গেল, তার মানে কি সারা জীবনে কিন্তু একটা কলঙ্ক নিয়ে সে চলে গেল। আর অন্য সে যখন বিয়ে করবে হয়তো এই পুরো জানেও না যে এই নারী জীবনে এরকম ঘটনা করছে। সবচেয়ে বড় কথা হচ্ছে দ্বিতীয় যে মেয়েটার সঙ্গে গ্রামে গিয়ে সম্পর্ক করলো, রিলেশনশিপ করলো, সেই মেয়েটার সঙ্গেও সম্পর্কের ব্যাপারে তার বাবা বকাঝকা করছে, তাকে সম্পর্ক বাদ দিতে বলেছে এবং সেই জন্য ওই মেয়েটা সুইসাইডে অ্যাটেম্প করছে অর্থাৎ মরে যাওয়ার চেষ্টা করছে, পুরো মরে নাই। তখন সে কিন্তু হসপিটালে ছিল, তাকে দেখতে সে কিন্তু মিলন চাচ্ছিল কিন্তু মিলনের সঙ্গে রাগ করে অভিমান করে ওই মেয়েটা কিন্তু দেখা করেনি। মেয়েটা অভিমান করে দেখা করে না, খুবই সঙ্গত কারণ, কিন্তু অভিমান করে দেখার কারণে করে না, এই জন্য সে রাগ করে সে ওই তার বান্ধবীকে বললো এতে তো মরে গেলেই পারত। এই কথাটা যখন ওই মেয়েটা আবার শুনলো তখন সে আবার একেবারে পুরোপুরি সুইসাইড করে মারা গেল। এটা একটা মর্মান্তিক ঘটনা। এখানে শিক্ষণের ব্যাপার হচ্ছে এই যে মেয়েগুলি এত আবেগতাড়িত হয়ে থাকে, মেয়েগুলি এত বেশি নিবেদিত হয়ে থাকে ছেলেদের প্রতি যে তারা সবকিছু বিলিয়ে দেন, বিকিয়ে দেয় এবং তাদের জন্য আত্মসর্গ করে। অথচ যে মিলনটি কিন্তু ওই প্রথম একটা মেয়েকে যেমন সম্পর্ক করছে সে কিন্তু দুদিন পরে আরেকটা এই মেয়ের সঙ্গে সম্পর্ক করে ফেলছে, এমনকি এই মেয়েটাকে ওই মেয়েটা তার সঙ্গে অভিমান করে আত্মহত্যা করলো এবং অভিমান করে তার সঙ্গে দেখা করলো না, সেটাকে সে গুরুত্ব না দিয়া কেন দেখা করে নাই এর আগে সে এই সমস্ত একটা কঠিন কথা বলে ওই মেয়েটাকে সত্যি সত্যি সুইসাইডে নিয়ে গেল। এবং ওই সুইসাইডে নেওয়ার পরও কি তার মানে আলোচনা হয়েছে যে দুদিনের পর তিনদিন পরে সে আবার তার সুপ্রত বোনের সঙ্গে সম্পর্ক করছে, সেখানে সে আবার শারীরিক রিলেশনশিপ করছে, এরপরে যাই হোক তার বিয়ে হয়েছে। এখানে লক্ষণের ব্যাপার হচ্ছে যে ছেলেদের এই যে লুটে পুটে খাওয়ার ব্যাপারটা এইভাবে অবাধে হচ্ছে আর মেয়েরা নিজেদেরকে বিক্রি দিচ্ছে এভাবে এবং খুব সহজে বিক্রি দিলে একটা কথা ঠিক আছে, ওইটা তো অন্যায় হচ্ছে ফিজিক্যাল রিলেশনশিপে যাওয়া না বাদে এবং তারপরে আবার নিজের আত্মহত্যা করা, এটা কোনো মানে আমাদের মেয়েদের বা একটু ভাবতে হবে যে আমরা যখন সম্পর্ক করব সম্পর্কটা উদ্দেশ্যটা কি, সম্পর্কটাকে শুধু কেবল মজা করার জন্য আনন্দ করার জন্য না, এই সম্পর্কটার পরে বিবাহ হবে একটা সংসার হবে সেই ভাবনার জন্য। যে কোনো সম্পর্ক মানে হচ্ছে যে পরবর্তী পর্যায়ে এটা তো সংসার যাবে। এখন আমার ওই যে ছেলেটা এইভাবে একের পর এক মেয়ের থেকে আরেক মেয়ের কাছে যায় এবং যখনই মেয়ের সঙ্গে সম্পর্ক হয় তখনই তার সঙ্গে একেবারে শারীরিক সম্পর্ক পর্যন্ত করে ফেলে, তখন মেয়েরা যখন এইভাবে ধরা দেয় তখন তাদের কিন্তু বাবা উচিত নয় যে আমি এইভাবে নিজেকে কেন এই ছেলের কাছে তুলে দেবো। আর দ্বিতীয় কথা, তুলে দেওয়ার পরেও যদি কখনো এমন হয় যে ঠিক আছে সম্পর্ক হলো না, তাই বলে তার জন্য আমাকে আত্মহত্যা করতে হবে? সে নিজে তো আত্মহত্যা করে না, সে তো তার জন্য তেমনই কিছু করেনি। অর্থাৎ যারা এই আবেগবশত তীব্র ভালোবাসার মোহে বসত এই কাজগুলি করে, মেয়েরা হয়তো সাবধান হবেন এবং মেয়ের শুরু করে ছেলে মেয়েদের গার্জিয়ানদেরকে একটা কথা বলা হবে যে এই মিলনের গার্জিয়ানরা তারও কিছু খেয়াল করলো না, তার ছেলে এইভাবে প্রতারণা করা বেড়াচ্ছে, তার নজরদারি কোথায়, তাকে তো কোনো শাসনের বা নিয়ন্ত্রণের মধ্যে রাখা হলো না। আবার যে তিনটা মেয়ের কথা শুনলাম, তিনটা মেয়ে তার সঙ্গে প্রেম করলো, তারা তার সঙ্গে সম্পর্ক করলো, একজন সিলেক্ট করলো, তাদের মা বাবা কি একটু লক্ষ্য করে নাই যে আমার মেয়েরা কার কোথায় কার সঙ্গে কিভাবে সম্পর্ক করে এবং কিভাবে এই সম্পর্কগুলি গড়িয়ে যায়? অতএব এখানে মা বাবা এবং আত্মীয় স্বজনের গার্জিয়ানদের অনেক ভূমিকা আছে। আমি আশা করি এখান থেকে এই মিলনের কাহিনী থেকে মেয়েরা আরো একটু আবেগকে মানে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে এবং নিজেদের ভবিষ্যৎটাকে বোঝার চেষ্টা করবে। যে কোনো ছেলে প্রলোভনে এইভাবে নিজেদেরকে বিলিয়ে এবং বিকিয়ে দিবে না, এর সঙ্গে সঙ্গে তার গার্জিয়ানদেরকেও একটু সতর্ক হতে হবে যে তার ছেলে মেয়েরা কিভাবে চলে, তারা কোনো কুপথে বা বিপথে যাচ্ছে কিনা।
অনেক অনেক ধন্যবাদ ডক্টর তাজুল ইসলাম আপনার মূল্যবান মতামতের জন্য।
আপনাদের সবাইকে ধন্যবাদ।
প্রিয় শ্রোতা, শেষ হয়ে গেল আজকের মতো রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স। যাহা বলিব সত্য বলিব, সবসময় বলি, আবারও বলছি, বারবার বলবো, এই অনুষ্ঠানটি থেকে একটা মেসেজই আমরা দেবার চেষ্টা করি, সেটা হল একজনের ভুল হাজার জনের শিক্ষা হোক। যদি একজন মানুষও এই অনুষ্ঠানটি শুনে নিজের জীবনের সুন্দর পথ খুঁজে নিতে পারেন, তাহলেই বলবো যাহা বলিব সত্য বলিব সাকসেস। অনেক ভালো থাকুন, আজকের মতো আরও একবার শুভরাত্রি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
Exclusively on FusionBD.com.